This track was downloaded from FusionBD.com.
Mentos Bhakti Jalao.
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিমেন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান। এবং তোমরা নিশ্চয়ই এরই মধ্যে হয়তো খেয়াল করেছো যে আমরা একটু নাকি সুরে কথা বলছি, মানে আমাদের দুইজনেরই নাক বন্ধ হয়ে আছে, কারণ দেবদাস উপন্যাসটি পড়তে গিয়ে এবং দেবদাস উপন্যাসে আমরা যেখানে শেষ করেছিলাম তারপর উপন্যাসটি এত ভীষণই ট্র্যাজিক যে আমরা পড়তে গিয়ে সকাল থেকে শুধু কেঁদেছি আর কেঁদেছি, এবং কান্নার ফলে যেটা হয়েছে আমাদের সর্দি লেগেছে এবং আমাদের দুজনের নাক বন্ধ। এখন রবি ভাই তো এখনো কাঁপছে, আমি তাকে মানে রাজীব আসলে দেবদাস একটা অদ্ভুত উপন্যাস, অদ্ভুত উপন্যাস এই কারণে যে আমি দেবদাস বোধহয় 100তম বারের বেশি পড়ছি। এবং দেবদাস আমাদের, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা খালাদের একটা অভ্যাস ছিল, তারা দুপুরবেলায় দেবদাসের শেষ 6 পৃষ্ঠা পড়তো এবং কাঁপতে কাঁপতে দুপুরবেলায় তারা ঘুমাতো। এবং দেবদাসটা এমন একটা রসায়ন দিয়ে তৈরি, দেবদাসের মধ্যে এমন কিছু কেমিস্ট্রি আছে যে কেমিস্ট্রির কারণে দেবদাস উপন্যাসটা যতবার পড়বে, যে দেবদাসের ভেতরে মানুষ যতবার ঢুকবে ততবার তাদের কান্না পাবে। কিন্তু সমস্যা হচ্ছে দেবদাস উপন্যাস হিসেবে যতটা সফল হয়েছিল দেবদাস ফিল্ম হিসেবে কিন্তু ততটা সফল হয় নাই। দেবদাস নিয়ে অনেকগুলো ছবি বানানো হয়েছে, সেই ছবিগুলো হ্যাঁ ছবিগুলো চলেছে, কিন্তু মূল উপন্যাসের যে আবেদন, যে মূল উপন্যাসের যে আনন্দ, যে মূল উপন্যাস মানুষ যেভাবে উপভোগ করেছে সিনেমাটাতে তারা এত উপভোগ করে নাই। তবে তবে আমাদের জন্য খুবই ভালো খবর হচ্ছে রাজীব, আমরা অনেক দ্বিধা নিয়ে গত সপ্তাহে দেবদাস উপন্যাসটা আর একটা অডিও ভার্সন করেছি, আমরা দেবদাস গল্পটা পড়ে শুনিয়েছি। অবাক করা বিষয় হচ্ছে যে আমাদের অনেক শ্রোতারা, অসংখ্য অজস্র শ্রোতা এই জিনিসটাকে খুবই পছন্দ করেছেন। এবং গত সপ্তাহে আমরা দেবদাস যেখান থেকে গল্পটা শেষ করেছিলাম আজকে দেবদাসের বাকি গল্পটুকু বলবো, এবং আমাদের আমাদের এই দেবদাসটা কেমন লাগছে এটা জানাতে হলে আমাদেরকে ফোন দিন 5815-1926 এই নম্বরে। এবং আজকেও আমরা দেবদাস নিয়ে আরেকটা ধারা দেব, এবং আমার ধারণা আজকে ধারা সবাই 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 পারবেন, সেটি হচ্ছে আজকে ধারাটা ইনফরমেটিভ না দিয়ে আমরা ধারাটা একটু অন্যরকম করে দিই। দেবদাস এবং পার্বতীর যে মিলন হলো না, এই মিলন না হওয়ার জন্য কে দায়ী, দেবদাস না পার্বতী? যদি দেবদাস দায়ী হয় তাহলে লিখুন, প্রথমে লিখুন ABC মেন্টোস একটি স্পেস দিন, তারপর লিখুন ডি অথবা দেবদাস পুরোটা লিখুন, তারপর একটি স্পেস দিয়ে আপনার নামটি লিখুন, তারপর পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 3-1 এই নম্বরে। আর যদি মনে করেন এর জন্য পার্বতী দায়ী তাহলে লিখুন ABC মেন্টোস একটি স্পেস, তারপর লিখুন পি, তারপর একটি স্পেস দিয়ে আপনার নামটি লিখুন, পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 3-1 এই নম্বরে। সাদা চোখে কি মনে হয়, দেবদাস দায়ী না পার্বতী দায়ী? এখন আমরা দেবদাস এবং পার্বতীর বাকি গল্পটুকু বলবো, চন্দ্রমুখীর গল্পটুকু বলবো। আমাদের কথা শোনার পর চাইলে আপনি আপনার মতামত বদলাতেও পারেন, নতুন করে SMS পাঠাতে পারেন, এবং আমরা আজকে দেখতে চাই যে আমাদের শ্রোতারা আসলে দেবদাস এবং পার্বতীর এই ব্রেকআপ নিয়ে তারা আসলে কাকে দায়ী করেন। রাজীবের কাছে কি মনে হয় যে কে দায়ী, দেবদাস দায়ী না পার্বতী দায়ী?
অবভিয়াসলি শরৎচন্দ্র দায়ী, সে লিখছে।
আচ্ছা, এবং সে চাইছে এটা একটা ট্র্যাজিক উপন্যাস হয়ে উঠুক, এবং খুবই লেখকরা বস, লেখকরা খুবই স্যাডিস্ট হয়, লেখকরা পাঠককে কাঁদিয়ে ভীষণ রকমের একটা তৃপ্তি পায়। এবং আমরা যেটা বলি যে আমাদের সত্যিকার অর্থেই আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রেমের যারা যেসব রীতিমতো বা কিংবদন্তি হয়ে আছে যেসব চরিত্রগুলো, রোমিও জুলিয়েট বলেন, শিরি ফরহাদ, লাইলি মজনু, আমাদের দেবদাস পার্বতী, প্রত্যেকটারই এন্ডিং কিন্তু বিচ্ছেদ দিয়ে, এবং হয়তো প্রেম তখনই সবচেয়ে বেশি সার্থক হয়ে ওঠে, হয়তো প্রেমটা তখনই সবচেয়ে বেশি পূর্ণতা পায় যখন সেই প্রেমের মধ্যে মিলন হয় না। কারণ প্রেমের মিলন হয় হচ্ছে সামাজিকভাবে, যেভাবে হয় আমরা যেটা বলি বিয়ে, হয়তো মানে এটা খুবই রূঢ় সত্য, হয়তো প্রেমের মৃত্যুর জন্য বিয়েটা ভীষণভাবে দায়ী, হয়তো এই কারণেই প্রেমটা একটা পরিণতি পাওয়ার আগে ভেঙে যাওয়াটাই ভালো। এটা আপনার মতামত, এবং আমার মতামত হচ্ছে প্রেম আমরা করব প্রেমের পরিণতি পাওয়ার জন্য। যাই হোক, আমরা দেবদাসের ভূমিকা নিয়ে অনেক আলোচনা করলাম, আমরা এখন দেবদাসের বাকি গল্পে চলে যেতে চাই। দেবদাসের বাকি গল্পে চলে যাওয়ার আগে গত সপ্তাহে আমরা কতটুকু বলেছিলাম, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে দেবদাস কলকাতা থেকে তার গ্রামে ফিরছে, কারণ হচ্ছে কলকাতায় গিয়ে দেবদাসের মনে হয়েছে সে আসলে পার্বতীকে ভালোবাসে। কলকাতায় গিয়ে দেবদাসের প্রথম উপলব্ধি হলো পার্বতীকে ছাড়া সে বাঁচবে না। কলকাতায় গিয়ে দেবদাসের প্রথম উপলব্ধি হলো যে পার্বতীর কাছে তার ফিরে যাওয়া উচিত, এবং সে কলকাতায় প্রচুর সময় নষ্ট করেছে লেখাপড়া করে, সে জীবনের আসল সৌন্দর্যের দিকগুলো দেখে নাই, আসল সুন্দর, আসল ভালো লাগা, আসল ভালোবাসা এবং সত্যিকারের সুখ যেটা, সেটা পার্বতীর মধ্যেই আছে। এবং গত উপন্যাসে দেবদাস রওনা দিয়েছিল তার গ্রামের দিকে, তালসোনাপুর গ্রামের দিকে, এবং এমন একটা সিচুয়েশনে দেবদাস রওনা দিয়েছিল যখন পার্বতীর বিয়ে ঠিক হয়ে গেছে, পার্বতীর বিয়ে হবে, এই অবস্থায় দেবদাস পার্বতীর উদ্দেশ্যে তার গ্রাম তালসোনাপুরের উদ্দেশ্যে রওনা হলো কলকাতা থেকে, এবং সেই জায়গায় আমাদের অনুষ্ঠানটি শেষ হয়েছিল। আজকে শুরু হবে দেবদাস পার্বতীর বিয়ে আটকাতে পারলো কি পারলো না এরকম একটি জায়গা। শরৎচন্দ্র দেবদাস নিয়ে একটা খুব মজার কথা বলছেন, দেবদাস যখন তালসোনাপুর গ্রামে আসছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সে প্রথমবারের মতো পার্বতীকে বলবে যে পার্বতী আমি তোমাকে ভালোবাসি, পার্বতীকে সে বলবে, তার পার্বতীকেই সে চায়, এবং এর জন্য দেবদাস কলকাতা থেকে ব্যাক করেছে। এবং শরৎচন্দ্র দেবদাস সম্পর্কে চমৎকার একটা মন্তব্য করছেন এখানে, সেটা হচ্ছে শরৎচন্দ্র লিখেছেন যে পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, এক ধরনের মানুষ হচ্ছে তারা সতর্ক এবং অভিজ্ঞ, তারা যখন কোনো কাজ করেন সেই কাজ করার আগে তারা অনেক হিসাব করে, অনেক হিসাব, অনেক চিন্তা, অনেক ভাবনা করে কাজ করেন। আরেকজন লোক আছে যারা চিন্তা ভাবনা করে কাজ করেন না, তাদের যখন মনে যে বাসনাটা আসে, যে ইচ্ছাটা আসে, সেই ইচ্ছার
মানে আবেগ চালিত, তারা আবেগ তাদের নিয়ন্ত্রণ করে।
তো যারা আবেগ দ্বারা চালিত হয় তাদের দুই ধরনের পরিণতি হয়, হয় তারা উন্নতির সর্বশিখরে থাকে, অথবা তারা একদম অবনতির নিম্নে অবস্থান করে। এবং আমরা এখনো জানি না দেবদাস কোথায় অবস্থান করবেন, বা দেবদাস হচ্ছে সেই দলের যা আবেগ দিয়ে চলে। তো দেবদাস যাই হোক, পার্বতীর সঙ্গে দেখা করার জন্য সে কলকাতা থেকে তার গ্রামে ফিরে এলো। দেবদাস গ্রামে ফিরে আসার পর দেবদাসের বাবা মা খুবই অবাক যে কয়েকদিন আগে সে কলকাতায় গেল, সে হুট করে কেন ফিরে আসলো। তো দেবদাসকে জিজ্ঞেস করলো যে তুমি কলকাতা থেকে ফিরে আসলে কেন, তোমার কলেজ কি বন্ধ হয়ে গেছে? দেবদাস কোনো উত্তর না দিয়ে হু হা করে গেল। তো দেবদাসের বাবা মা আসলে বুঝতে পারলো না যে দেবদাস কেন গ্রামে ফিরে আসছে। দেবদাস ফিরে আসার পর দেবদাস অপেক্ষা করছে পার্বতীর সাথে তার কখন দেখা হবে। তখন তার মোবাইল ফোনের যুগ না যে ঠাস করে ফোন দিল, হোয়াটসঅ্যাপে একটা ডেট ফিক্সড করলো বা একটা ভেনু ফিক্সড করলো যে লেটস মিট অ্যাট বেলিসিমো 3 PM। এই অবস্থা তো তখন ছিল না, কাজে দেবদাস অপেক্ষা করলো পার্বতী যে একটা পুকুরে যেত, ওই পুকুর থেকে পার্বতী পানি আনতে যেত, দেবদাস সেই পুকুর ঘাটে বসে রইল কখন পার্বতী পানি আনতে যাবে। তো দেবদাস সেই পুকুর ঘাটে বসে রয়েছে এবং বসে থাকতে থাকতে সে দেখলো এক সময় যে পার্বতী তাকে কলসি নিয়ে পানি আনতে গেছে। তখন দেবদাস পার্বতীকে ডাকলো যে এই পারু শোন। তো পার্বতী আসলো, আসার পর বললো কিছু বলবে দেবদা? তখন দেবদাস তখন এত বেশি আবেগে ভাসছে যে সে কোনো কথাই পার্বতীকে গুছিয়ে বলতে পারছে না। কিন্তু এর মধ্যে তো অনেক ঘটনা ঘটে গেছে, কারণ পার্বতী এই কিছুদিন আগে দেবদাসের রুমে একা এসেছিল, নিজেকে
সঁপে দিতে
এসেছিল যে দেবদা আমি তোমার চরণতলে আশ্রয় চাই।
কিন্তু
দেবদাস পার্বতীকে অপমান করে বের করে দিয়েছে। শুধু তাই নয়, দেবদাস কলকাতায় গিয়েও পার্বতীকে একটা খুব অপমান সূচক একটা চিঠি লিখেছে। আজকে সে কোন মুখে পার্বতীকে বলবে পার্বতী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই? কাজেই দেবদাস খুব সংকোচ করছিল পার্বতীকে সে কি বলবে। তো হুমহা করছে, তো পার্বতী দাঁড়িয়ে রয়েছে, দেবদাসও কথা বলছিল না। তখন দেবদাস পার্বতীকে গভীর আবেগ নিয়ে বলল, পার্বতী আমি এসেছি। পার্বতী বলল, কেন এসেছ? দেবদাস বলল যে তুমি আমাকে আসতে বলেছিলে, এই জন্য এসেছি। পার্বতী তখন বলল, না আমি তোমাকে আসতে বলি। তো দেবদাস অবাক্য বলল, তুমি যা সেদিন রাত্রে আমার কাছে এসেছিলে, তুমি না আমাকে চাও? তখন পার্বতীর মনে গভীর অভিমান জন্মালো, পার্বতী তখন মনে পড়লো যে একদিন সে দেবদাসের কাছে তার মান অপমান লজ্জা সবকিছু ভুলে সে দেবদাসের কাছে গিয়েছিল, কিন্তু দেবদাস তাকে ফিরিয়ে দিয়েছিল। এবং শুধু ফিরিয়ে দেয়নি দেবদাস, দেবদাস পার্বতীকে বলেছিল যে তোমরা গরিব আমরা বড় লোক, আমাদের বিয়ে হবে না, আমাদের বিয়ে হতে পারে না। দেবদাস এই কথাও পার্বতীকে বলেছিল যে আমার বাবা মা তোমাকে কোনোদিন মেনে নেবে না। কাজেই পার্বতী আজকে
এই কথাও বলেছিল যে আমি তোমাকে গভীর ভাবে কোনোদিন
ভালোবাসি। কাজেই পার্বতী বেশ পার্বতী আজকে খুব রেগে রয়েছে এবং পার্বতী বলল যে না আমি কখনো তোমার কাছে আসতে চাইনি। তো দেবদাস বোঝানোর চেষ্টা করছে যে পার্বতী আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে, আমি তখন বুঝিনি, আমাকে তুমি বিয়ে করো। তখন পার্বতী বলল তোমাকে যে আমি বিয়ে করব, তোমার বাবা মা তো রাজি না। তখন দেবদাস বলল আমার বাবা মা রাজি না তো কি হয়েছে, তোমার বাবা মা তো রাজি। তখন পার্বতী হেসে দিল, আমার বাবা মা রাজি এটা তোমাকে কে বলল? তখন দেবদাস বলল যে এটা আমি জানি তোমার বাবা মা রাজি। পার্বতী বলল না আমার বাবা মা রাজি ছিল, এখন রাজি না। আমার বাবা গরিব হতে পারে কিন্তু সে ভিক্ষা করে না। আমার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তোমার চাইতে অনেক ধনী, তিনি অনেক বুদ্ধিমান, তিনি অনেক শান্ত, তিনি অনেক স্থির। মানে পার্বতী যে ভাষায় দেবদাসকে বললো যে আমি যার কাছে যাচ্ছি তিনি অনেক ধনবান, বুদ্ধিমান, শান্ত, স্থির এবং ধার্মিক। আমার বাবা মা আমার ভালো চায়, তাই তোমার মতো একজন অজ্ঞান চঞ্চল চিত্ত দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবে না। তুমি আমার পথ ছেড়ে দাও দেবদাস। এই কথা শোনার পর দেবদাস খুব থমকে গেল, কারণ দেবদাস ভেবেছিল যে পার্বতী তো তার নিজস্ব একটা মানুষ, পার্বতীকে চুরি বাজালে পার্বতী চট করে দেবদাসের কোলে চলে আসবে। কিন্তু পার্বতীও যে আলাদা একটা মানুষ, তারও যে একটা মান অভিমান আছে, তারও যে একটা ব্যক্তিত্ব আছে, দেবদাস এটা বোঝেন। কাজে পার্বতী যে এখন রাগ দেখাচ্ছে এই রাগটাও দেবদাস বুঝল না। দেবদাস উল্টো পার্বতীকে বলল এত অহংকার তোমার? পার্বতী বললো হ্যাঁ আমার এত অহংকার, আমি বড় লোক হতে না পারি কিন্তু আমার রূপ আছে, এটাই আমার অহংকার, তুমি আমার পথ ছাড়া আমি বাড়ি যাব। তখন দেবদাস গেল খেপে। ছোটবেলায় যা করতো দেবদাস, বড় হয়েও দেবদাস একই কাজ করলো। সে একটা কঞ্চি ভেঙে পার্বতীকে ভীষণ জোরে তার কপালে মারল, বাড়ি মারল, এবং পার্বতীর ভুরুর নিচে অনেকখানি জায়গা কেটে গেল। তারপর সে পার্বতীর উদ্দেশ্যে বলল, পার্বতী অত রূপ থাকা ভালো নয়, অহংকার বেড়ে যায়, দেখতে পাও না চাঁদের অত রূপ বলেই তার গায়ে কলঙ্কের দাগ, পদ্মফুল অত সাদা বলেই তার গায়ে যে ভ্রমরটা বসে সেই ভ্রমরের রং কালো, তাই আসো তোমার মুখে আমি কলঙ্কের ছাপ দিয়ে দিই। বলে সেই কঞ্চিটা দিয়ে পার্বতীর কপালে আঘাত করলো, পার্বতীর বাম ভুরুর নিচে কেটে গেল এবং ভীষণ জোরে আঘাত করলো, রক্ত পড়তে লাগলো, পার্বতী হাউমা করে কাঁদছে। দেবদাস তাড়াতাড়ি নিজের জামা ছিঁড়ে পার্বতীর কপালে বেঁধে দিল এবং পার্বতীকে বললো যে ওই কথাটাই বললো যে এত রূপের অহংকার ভালো না, চাঁদের কলঙ্ক থাকলে আমি তোমাকে একটা কলঙ্ক দিয়ে গেলাম, আমি তোমাকে এই কলঙ্কটা দিয়ে গেলাম, এই কলঙ্কটা তুমি সারা জীবন রেখো, যখন যেদিনই তুমি আয়নার সামনে দাঁড়াবে তোমার এই দাগটা চোখে পড়বে তখন তোমার আমার কথা মনে পড়বে। আর তখন পার্বতী হাওমাও করে কেঁদে যাচ্ছে যে এই কাজ কেন করলে, আজ বাদে কাল আমার বিয়ে, তুমি দেখবে এই কাজ কেন করলে, আমি এখন কি করব। কিন্তু দেবদাস তার ওই যে না এটা তোমার প্রাপ্য ছিল, প্রাপ্য ছিল, ছোটবেলায় আমি তোমাকে মারতাম না, আজকেও আমি তোমাকে মারলাম। পার্বতীকে সে বললো যে তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারি না, বেশি ভেবে চিন্তে কাজও করি না, যা মনে হয় তাই করি। পার্বতী আজকে যদি তুমি আমার সাথে বিয়েতে রাজি হতে তোমার জীবন সুখের হতো না পার্বতী, আমি জানি, কিন্তু আমার জীবন পার্বতী অনেক অনেক সুখের হতো, সেটা স্বর্গের সমান সুখ হতো, সেই সুযোগ তুমি আমাকে দিলে না। এই বলে দেবদাস চলে গেল। পার্বতী তার ফাটা কপাল নিয়ে তার বাড়িতে আসছে এবং তার ফাটা কপাল দেখে পার্বতীর বাবা মা আত্মীয় স্বজন সবাই হাউমাও করে কেঁদে উঠলো যে ঠিক মানে কিভাবে তুমি ব্যথা পেলে, তোমার কপাল কিভাবে কাটলো।
তখন পান্তার বলার উপায় নেই, মাস্টার মশাই মেরে ছেড়েছে,
এখন তো বলার উপায় নাই যে অন্য কেউ মেরেছে, এখন তো দেবদাসের কথা বলার উপায় নেই। পার্বতী বলল, যেটা পার্বতী বরাবর করে এসেছে, দেবদাসকে সবসময় সে বাঁচিয়ে চলে। পার্বতী বলল যে সে পুকুরে জল আনতে গিয়েছিল, ঘাটে পিচ্ছিল ছিল, সে পুকুর ঘাটে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তার আজকে এই অবস্থা। তো সবাই খুব চিন্তা করতে লাগলো আজবাদের, কালকে পার্বতীর বিয়ে, কাল পার্বতী এই কপালের ফাটা দাগ নিয়ে কি করবে, কিভাবে চলবে, কিভাবে থাকবে। তারপর তিন চার দিন পর পার্বতীর যথা নিয়মে বিয়ে হয়ে গেল, এবং বিয়ের আসরে দেখা গেল পার্বতীর সাথে যার বিয়ে হচ্ছে, পার্বতী শুনেছিল তার বয়স 40-এর কাছাকাছি, কিন্তু বিয়ের আসরে দেখা গেল সেই ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি না, সেই ভদ্রলোকের বয়স 40-এর থেকে অনেক 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 বেশি। এবং যে বিয়ে করতে এসেছিল তার নাম হচ্ছে চৌধুরী মশাই, তিনি খুবই মানে বুদ্ধিমান লোক, তিনি বিয়েতে খুব বেশি হইচই করেননি, এবং বিয়েতে তো রাজি, হিন্দু বিয়েতে অনেক ধরনের আয়োজন হয়, ন্যাকামি হয়, তো অত কিছু মানে একটা বিয়ে করতে গেলে শালির একটু চিমটি কাটবে, মেয়েরা একটু মজা করবে নতুন জামাইয়ের সঙ্গে, কিন্তু এই লোকটা এত বয়স্ক যে পার্বতীর যারা বান্ধবী আছে তারা কি ভয়ে সাহসী পেল না এই লোকের সাথে একটু রঙ্গরসিকতা করা। এবং তারপরে এলো শুভদৃষ্টির পাল্লা, একটা আয়না পার্বতী এবং পার্বতীর দরের সামনে ধরা হলো। পার্বতী সেই আয়নায় তাকালো এবং অটমট করে তাকালো। এই এই পার্বতীর এই দৃষ্টি দেখে মানে পার্বতীর যে হাজবেন্ড সে বেশ ভয় পেয়ে গেল। এরপর যাই হোক বিয়ে হয়ে গেল, এবং বিয়ে হওয়ার পর পরদিন সকালবেলা সেই ভদ্রলোক একটা বড় বাক্স বের করলেন, বাক্স খোলার পর দেখা গেল তাতে খালি সোনার অলংকার, সোনার অলংকার, সোনার অলংকার। তিনি একটি একটি করে অলংকার পার্বতীর গায়ে পরিয়ে দিলেন, পার্বতীর সারা শরীর সোনার অলংকারে ভরে গেল, কারণ ওই লোকের আর দেওয়ার কিছু ছিল না পার্বতীকে সোনার অলংকার ছাড়া। এবং সেই লোক আসলেই দেবদাসদের চাইতে অনেক 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 বেশি ধনী ছিল, এবং তিনি তার সমস্ত ধন সম্পদের একটা বড় অংশ, তার সমস্ত সোনার গয়না তিনি পার্বতীকে দিয়ে দিলেন। এবং পার্বতীর এত সোনার গয়না দেখে মেয়ের মারা কিভাবে, যখন মেয়ের মারা দেখে বা মেয়ের আত্মীয় স্বজন যখন দেখে, আমরা কিন্তু কখনো দেখি না বিয়েতে যে ছেলেটা কেমন, এখানে কেউ আলোচনা করে, সবাই দেখে ছেলে পক্ষ কি পরিমাণ গয়না দিল মেয়েকে। যখন ছেলে পক্ষ বিয়ের সময় মেয়েদের গায়ে প্রচুর গয়না দেয়, তখন মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের আত্মীয় স্বজন, মেয়ের বন্ধু বান্ধবেরা ধরেই নেয় যা মেয়েটা অনেক সুখে থাকবে, মেয়েটা অনেক সুখে থাকবে, অনেক বড় একটা ঘরে মেয়েটার বিয়ে হলো, মেয়েটা এখন সুখে শান্তিতে বসবাস করবে। পার্বতীর গায়ে এত গয়না দেখে পার্বতীর মাও নিশ্চিত হলেন যে পার্বতী এখন খুবই সুখে থাকবে, পার্বতীর বান্ধবীরাও নিশ্চিত হলো পার্বতী এখন খুবই সুখে থাকবে। এবং পার্বতীর এক বান্ধবী মনোরমা, পার্বতীর একটু সিনিয়র ফ্রেন্ড, সে পার্বতীকে বলল, আহ তোকে সোনার প্রতিমার মতো রাখছে পার্বতী, আমার ইচ্ছে করছে এখন দেবদাসকে ডেকে দেখাই তোর এত রূপ এত গয়না, দেবদাস দেখুক, দেখে জ্বলে পড়ে মরুক। তখন পার্বতী বলল, সত্যি কি পারো একবার দেবদাসকে আমার সামনে আনতে, আমি ওকে একবার চোখের দেখা দেখতে চাই। কিন্তু দেবদাসের সাথে পার্বতীর দেখা করল না। দেবদাস বিয়ের রাতে, যে রাত্রে পার্বতীর বিয়ে হওয়ার কথা সেই রাত্রেই দেবদাস চলে গেছে কলকাতায়। কলকাতায় গিয়ে সে তার বাসায় উঠেনি, কলকাতায় সারা রাত সে একটা পার্কে বেঞ্চে সারাটা রাত বসেছিল, প্রচন্ড কষ্টে, প্রচন্ড অভিমানে, প্রচন্ড শূন্যতার মধ্যে দেবদাস বসেছিল। আমি জানি না দেবদাস তখন কি ভাবছিল, লেখকও খুব ভালো করে শরৎচন্দ্র বর্ণনা দিতে পারেননি দেবদাস তখন কি ভাবছিল, বোধহয় কেউ সেই বর্ণনাটা দিতে পারবে না। একটা ছেলের ভালোবাসার মানুষটার যখন বিয়ে হয়ে যায়, সে যখন অন্যের ঘরে চলে যায়, তখন সেই ছেলেটার মনের ভেতর কি যন্ত্রণা হয় সেই যন্ত্রণার বর্ণনা দেয়া আমার পক্ষেও সম্ভব না, রাজীবের পক্ষেও সম্ভব না, শরৎচন্দ্রের পক্ষেও সম্ভব হয়নি। কিন্তু শরৎচন্দ্র একটা কথা বলেছেন, একটা উপমা দিয়েছেন, যে একটা মানুষ ঘুমালো, ঘুম থেকে উঠার পর যদি সে দেখে তার ডান হাত প্যারালাইজড হয়ে গেছে তাহলে সে খুব অবাক হয় বা ডান হাত অবশ হয়ে গেছে। মানুষের যখন শরীরের কোনো একটা অংশ অবশ হয়ে যায়, তার ডান হাত বা বাম হাত বা ডান পা বা বাম পা যখন অবশ হয়ে যায়, তখন সেই মানুষটা প্রথমে অবাক হয়। কেন অবাক হয়? কারণ যে হাতটা তার এতদিন তার ইচ্ছাতে চলতো, তার ইচ্ছাতে নড়তো, তার ইচ্ছাতে নাড়াচাড়া করতো, সেই হাতটা এখন তার
ইচ্ছাধীন না,
কাজ করছে না। তেমনি দেবদাসের মনে হতে লাগলো যে জীবনটা তার ছিল সেই জীবন গোটাটাই প্যারালাইজড হয়ে গেছে, গোটাটাই অবশ হয়ে গেছে। এই জীবনের ওপর দেবদাসের আর কোনো নিয়ন্ত্রণ নেই। এবং দেবদাস সারাটা রাত পার্কে ঠায় বসে আকাশ পাতাল নানান কিছু ভাবতে লাগলো। দেবদাসের এই মনের সাথে মিলিয়ে দেবদাসের এই মন মানসিকতার সাথে আসলে মানে কোনো কিছু, কোনো এই বেদনার সাথে কোনো কিছু তুলনা হবে না। পরে যাই হোক, দিনের বেলায় দেবদাস ঠিক করলো, দেবদাস গেল হচ্ছে তার মেসেজ ফেরত গেল, গিয়ে সে চুনিলালকে খোঁজা শুরু করলো। তার তো একটা দেবদাসের একটা আশ্রয় লাগবে,
একটা অবলম্বন লাগবে
এবং সে চুনিলালকে পেয়ে গেল। তখন চুনিলালের সঙ্গে দেবদাসের দেখা হলো, এবং চুনিলালের সাথে যদি দেবদাসের এখানে দেখা না হতো তাহলে কে জানে হয়তো বা দেবদাসের জীবন অন্যরকম হতো। কারণ যে কোনো শোকের মতো প্রেমের শোকও খুব বেশি ক্ষণস্থায়ী, কিন্তু প্রেমের শোকে যখন কেউ বিপথে পা বাড়ায়, অন্য পথে পা বাড়ায়, তখন সে দেবদাস হয়ে যায়। এবং একজন যদি দেবদাস হতে চায় সে একা একা দেবদাস হতে পারে না, তার জন্য একজন চুনিলাল লাগে। সেদিন যদি দেবদাসের সঙ্গে চুনিলালে দেখা না হতো ঘটনাটা অন্যরকম হতো, কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে এটা দেবদাসের জন্য দুর্ভাগ্য যে তার সঙ্গে চুনিলালের দেখা হয়ে গেল। এবং চুনিলালকে দেবদাস বলল, চুনিলাল দেবদাসকে দেখে অবাক হয়ে গেল যে তুমি এরকম চেহারা, মুখ শুকনা, সারা রাত তুমি ঘুমাও নাই, কোথায় ছিলা? সারা রাত পার্কে ছিলাম, দেবদাস বলল। সারা রাত পার্কে ছিলা, এখানে আসো নাই কেন, ভালো লাগে না? তখন দেবদাস চুনিলালের হাত ধরে বলল, চুনিলাল আমার এখন কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, আমার কেউ নাই, তুমি আমাকে আশ্রয় দিবে, তুমি আমাকে একটু প্রতিপালন করবে, আমাকে খাওয়াবে পড়াবে। চুনিলাল তখন হো করে হেসে দিল, কারণ চুনিলাল জানতো দেবদাসের বাবা অসম্ভব বধনী, অসম্ভব ধনী। এত ধনী ঘরের একটা ছেলে এসে চুনিলালের মতো যার মাসে রোজগার মাত্র 70 টাকা তার কাছে এসে আশ্রয় চাচ্ছে। চুনিলাল দেবদাসকে শান্ত করলো, হ্যাঁ অবশ্যই কোনো চিন্তা করো না, তুমি আমার এখানে থাকো। তো দেবদাস চুনিলালের বিছানায় ঘুমালো, টানা 2 দিন সে ঘুমালো। ঘুম থেকে উঠে দেখলো চুনিলাল সন্ধেবেলায় সেজে গুজে বের হচ্ছে। সে চুনিলালকে বললো, চুনিলাল তুমি কোথায় যাও? চুনিলাল বললো, আমি আনন্দ করতে যাই। দেবদাস অবাক হয়ে গেল, আসলেই তুমি আনন্দ করতে চাও? হ্যাঁ, ওখানে আনন্দ আছে চুনিলাল? চুনিলাল বললো, হ্যাঁ আছে, আমি যেখানে যাই সেখানে আনন্দ আছে। তো দেবদাস বললো, আমাকে চুনিলাল ওখানে নিয়ে চলো। চুনিলাল বললো, তুমি ওখানে যাবে দেবদাস? আমি যাবো, আমাকে নিয়ে চলো, আমি আনন্দ চাই, আমি এই কষ্ট চুনিলাল আর নিতে পারছি না। চুনিলাল তখন শর্ত দিল, তাহলে ঠিক আছে, তাহলে তুমি এইরকম খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল নিয়ে যেতে পারবে না, তোমাকে সাজতে হবে, তুমি সাজো। দুই বন্ধু মিলে হ্যাবি সাজ দিল, ধুতি পরলো, নতুন পাঞ্জাবি পরলো, সুন্দর করে চুল আস্তালো, দাড়ি কামালো, গায়ে আতর দিল, হাতে বেলি ফুলের মালাও হয়তো ছিল। তারপর দুই বন্ধু, চুনিলালও কিন্তু একজন দুঃখী মানুষ, দুই দুঃখী বন্ধু রাজীব এবং রবি, সরি চুনি এবং দেবদাস, তারা আনন্দের সন্ধানে বের হলো। কলকাতায় একটা এলাকা আছে তার নাম চিৎপুর, সেই এলাকায় একটা দোতলা বাড়ি আছে, সেই বাড়ির সামনে তাদের ঘোড়ার গাড়ি থামল এবং তারা দুইজন সেই সিঁড়ি, বাড়ির সিঁড়ি বেয়ে দোতলার দিকে যেতে থাকল একটু আনন্দের জন্য। দেবদাসের জন্য এই অভিজ্ঞতা নতুন, আর চুনিলাল তো প্রতি রাত্রে এখানেই থাকে আনন্দের জন্য। আনন্দের সন্ধানে দুই বন্ধু গেল। তারপর কি হলো, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, দেবদাস স্পেশাল তোমাদের সঙ্গে রয়েছে। আমি রাজীব, সরি আমি দেবদাস, সরি আমি চুনিলাল, আমি কে আমি জানি না, আমি রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব। এবং আমরা কথা বলছি আরো দুইটা যুবককে নিয়ে, একজনের নাম চুনিলাল আর একজনের নাম দেবদাস। চুনিলাল একজন পুরানো ব্যর্থ প্রেমিক, এবং দেবদাস একজন নতুন ব্যর্থ প্রেমিক। তারা আনন্দের জন্য চুনিলাল প্রতি রাত্রে একটা বিশেষ জায়গায় যেত, দেবদাস জানত না কোন জায়গায়। আজকে চুনিলাল এবং দেবদাস দুজনে সেজে গুজে আনন্দের জন্য তারা গিয়েছে কলকাতার চিৎপুরে একটা বাড়িতে। এবং বাড়িতে ঢোকার পর দেবদাস দেখল যে পুরো বাড়িটা অদ্ভুত সুন্দর ভাবে সাজানো, নানান ধরনের ছবি, দামি দামি ফার্নিচার সেখানে রাখা, এবং সেখানে একটা মেয়ে বসে রয়েছে, তার সারা গায়ে অলংকার, এবং মেয়েটা অনেক অদ্ভুত ভাবে সেজে রয়েছে। এই দৃশ্য দেখার পর যে কোনো পুরুষ মানুষ খুবই আনন্দিত হবার কথা, তার বেশ আনন্দ পাবার কথা, তার চিত্ত প্রফুল্ল হবার কথা। কিন্তু দেবদাসে সেটি হলো না। কেন হলো না? কারণ দেব পার্বতীর কাছ থেকে ধাক্কা খাবার পর দেবদাসের মনে মেয়েদের সম্পর্কে একটা গভীর ঘৃণা জন্মে গেছে। মেয়ে মানুষ মানেই তার কাছে যন্ত্রণার বিষয়, মেয়ে মানুষ মানেই তার কাছে একটা বিষাক্ত বিষয়, নারী মানেই তার কাছে কষ্টের বিষয়। এবং একটা নারীর কষ্ট ভোলার জন্য সে চুনিলালের শরণাপন্ন হয়েছে, তার বন্ধু চুনিলালকে বসে আমি শান্তির কাছে নিয়ে যাবো, আমি সুখের কাছে নিয়ে যাবো। যে দেবদাস বুঝে নাই চুনিলাল আরেকটা মেয়ের কাছে তাকে নিয়ে আসবে, এবং দেবদাস পালিয়ে চন্দ্রমুখীকে দেখে প্রথম কি বলছিল জানেন রাজীব? না, দেবদাস চন্দ্রমুখীকে দেখে অসম্ভব বিরক্ত হয়েছে এবং বলল, ছি কোন জায়গায় আনলে, এই মেয়ে এত কুৎসিত কেন দেখতে, এই মেয়ে এত খারাপ কেন, কি অসহ্য, কি কুৎসিত। আসলে মেয়েটা কুৎসিত ছিল না, চন্দ্রমুখী অসম্ভব রূপবতী একটি মেয়ে ছিল, এবং রূপবতী মেয়ে হওয়ার কারণে আমরা যেটাকে বলি বাইজি বা সোজা কথা, একটা ভালো শব্দ বলেন তো, কি বলা যায়, বাইজি বলে, বাইজি যার কাজ হচ্ছে রূপ বিক্রি করা, চন্দ্রমুখী সেই মেয়ে ছিল। আমরা হয়তো এখনকার দিনে যাকে প্রস্টিউট বলবো, ঠিক আছে, চন্দ্রমুখী ছিল সেরকম একটা প্রস্তুত। তার কাছে নিয়ে গেছে ফুর্তি করার জন্য দেবদাস, কিন্তু দেবদাস এই এত সুন্দর এত লাস্যময়ী একটা মেয়েকে দেখে, চন্দ্রমুখীকে দেখে দেবদাস তো খুশি হলোই না, বরং উল্টা মুখের ওপর মেয়েটাকে বলে দিল, উমা কি কুৎসিত দেখতে, এত বিশ্রী কেন এই মেয়েটা দেখতে, আর আমাকে কেন এখানে চুনিলাল নিয়ে আসলে। তো চুনিলাল বেশ হতভম্ব হয়ে গেল, হতভম্ব হওয়ার পর চুনিলাল এখন বুঝতে পারতেছে না সে কি করবে। সে তার বন্ধুকে আনন্দ দেওয়ার জন্য সে মেয়ে মানুষের কাছে নিয়ে আসছে, তার বন্ধু যে তাতে এত বেশি দুঃখ পাবে এটা সে জানে না, তো এটা সে বুঝতে পারে না। তো চুনিলাল কি করলো, চন্দ্রমুখী তাদেরকে ঘরে নিয়ে বসালো, দেবদাস এবং চুনিলাল, এবং দেবদাস গজগজ করতে থাকলো, মানে তার মোটেও জায়গাটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। চুনিলালের মাথায় বুদ্ধি হলো যে এক কাজ করে আমি বরং এখান থেকে চলে যাই, দুজন একসাথে থাকলে, একা কি থাকলে হয়তো তাদের
ভাব জমলেও জমতে পারে,
ভাব জমলেও জমতে পারে। চুনিলাল আমি আসি বলে চুনিলাল এই রুম থেকে চলে গেল। দেবদাস এবং পার্বতী মুখোমুখি বসে, এবং দেবদাস তীব্র ঘৃণা নিয়ে চন্দ্রমুখীর দিকে তাকিয়ে রয়েছে, এবং চন্দ্রমুখী সে বলেই বসলো, তুমি এত বিশ্রী কেন দেখতে। চন্দ্রমুখী এমন একটা মেয়ে ছিল তার সঙ্গে কথায় কেউ পারত না। চন্দ্রমুখী খুব স্মার্ট একটা মেয়ে ছিল, খুব উচ্ছল একটা মেয়ে ছিল, এবং মানে সে যাকে তাকে মুখের কথায় টাপ করে দিতে পারত। সেই চন্দ্রমুখী যখন এই প্রথম কোন পুরুষের কাছ থেকে চন্দ্রমুখী শুনল তুমি দেখতে এত খারাপ কেন, চন্দ্রমুখী সারা জীবন ছেলেদের কাছ থেকে প্রশংসাই শুনে এসেছে, রাতের পর রাত চন্দ্রমুখী জীবনে প্রতি রাত্রে নতুন নতুন পুরুষ আসে এবং তারা এসে নানান ভাবে চন্দ্রমুখীর রূপের প্রশংসা করে। এই প্রথম একটা পাগলাতে ছেলে আসলো, মেয়ে এসে চন্দ্রমুখীকে সরাসরি মুখের উপর বলছে তুমি দেখতে এত বিশ্রী কেন। তো চন্দ্রমুখী একদম মানে কি বলবে সে বুঝতে পারছে না। তখন দেবদাস তাকে আরেকটা আজীবন প্রশ্ন করলো যে তুমি তো টাকা নাও না। চন্দ্রমুখী আরো বেশি অপ্রস্তুত হয়ে গেল। তো দেবদাস চুপচাপ বসে রইল, তারপর দেবদাসের পকেটে কিছু টাকা ছিল, সেই টাকা ছুড়ে মারলো চন্দ্রমুখীর দিকে, এবং বেশ বড় একটা অঙ্কের টাকা ছুড়ে মারলো। সে দেখলো না দেবদাস যে চন্দ্রমুখীকে সে আসলে কত টাকা দিল, সে টাকাটা দিয়ে দেবদাস ঘর থেকে বেরিয়ে গেল। তখন চুনিলাল ঘরে ঢুকল এবং চন্দ্রমুখী হতভম্ব হয়ে সেই টাকাটা হাতে নিয়ে বসল। চুনিলাল বলল কি ব্যাপার, আমার বন্ধুকে বশ করতে পারলেন না, চন্দ্রমাসি বললো না পারলাম না, মানে তোমার এই বন্ধুটা কি পাগল? না তো পাগল না, বাট কিছুদিন হলো কি যেন হয়েছে, বাড়িতে বোধ হয় কোনো একটা সমস্যা হয়েছে, পার্বতীর কথা সিগনাল জানতো আর কি, ও এরকম এরকম করছে। তো চন্দ্রমুখী বলল যে এই মানুষটা অন্যরকম, যে মানুষ টাকা দেওয়ার সময় হিসাব করে না কাকে কত টাকা দিল, যে মানুষ টাকা দেবার সময় দেখে না কত টাকার নোট দিল, সেই মানুষটা অবশ্যই অন্যরকম। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করেছি মিলাল, যে তুমি হল কি বললে এই লোকটা কোনোদিন আমার কাছে আসবে না, তুমি লোককে আবার নিয়ে আস, তুমি কি আরেকবার এই লোকটাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? অচলিলাল খুব রসিকতা করে বললো, আচ্ছা টাকা দিছি দেখেই তুমি এই লোকটাকে আবার আসতে বলতেছো তাই না? তখন চন্দ্রমুখী বললো, শোনো চলিলাল, জীবনে আমি টাকা পয়সা কম পাই না, প্রতি রাত্রেই আমি টাকা পাই, অনেক বড় অ্যামাউন্টের টাকা হচ্ছে, কিন্তু এই মানুষটাকে আমার খুব অদ্ভুত লেগেছে। আমি চলিলাল তোমাকে অনুরোধ করছি এই মানুষটাকে তুমি আবার নিয়ে আস, মানে এই মানুষটাকে আমার চাই। তখন চুরিলাল বললো যে ও কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে? তুমি বললো মোটেও না, আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে, আমাকে রাগারাগি করেছে, আমাকে বলছে তুমি এত বৃষ্টি কেন দেখতে, আবার এই কথাও জিজ্ঞাসা করেছে যে আমি টাকা নেই কিনা। তো চুরিলাল হাসতে হাসতে বললো যে বাহ, মানে কারো ধমক খেয়ে যে কেউ কারো প্রেমে পড়তে পারে তুমি তার প্রমাণ চলবে না, ধমক খেয়েই তুমি এই লোকটার প্রেমে পড়ে গেলে? তখন সে লোক, হ্যাঁ আমি ধমক খেয়েই আমার তার প্রতি আমার প্রেম জন্মেছে। কিন্তু চুরিলাল তুমি কাজটা ঠিক করো নাই, যে লোকটা মেয়েদেরকে পছন্দ করে না তাকে তোমার উচিত হয়নি আমার কাছে নিয়ে আসা। কিন্তু চুরিলাল বললো না, সেই উল্টো আমাকে দেবদাসী আমাকে উল্টো অনুরোধ করছে তোমার কাছে নিয়ে আসার জন্য। তখন চন্দ্রমুখী আরো অবাক হল, সেই আমাকে অনুরোধ করছে? হ্যাঁ, এবং আসার পর চুলটা কাজ করল। তখন চন্দ্রমুখী দেবদাস সম্পর্কে আরো বেশি কৌতূহলী হলো, আরো বেশি আগ্রহী হলো, এবং সে চুনিলালকে বলল যে আমি তোমার কাছে দিব্যি দিচ্ছি এই লোকটিকে, জাস্ট শুধু একবারের জন্য, একবারের জন্য হলো আমার সামনে নিয়ে এসো। চুনিলাল পার্বতীকে কথা দিল, ওই যে চন্দ্রমুখীকে কথা দিল সে নিয়ে আসবে, বলে চুনিলাল চলে গেল। এই হচ্ছে দেবদাসের সাথে চন্দ্রমুখীর প্রথম পরিচয়ের গল্প। এবার আমরা তো যে দেবদাস এবং চন্দ্রমুখীর প্রথম পরিচয় হলো এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা এবার গল্পটি তো অন্যদিকে তাকাই। পার্বতী কেমন আছে? একটা বুড়া ভামের সাথে যে পার্বতীর বিয়ে হলো, সেই পার্বতীর খবর কি? সেই খবরে যাচ্ছি রাতে। পার্বতী তার শ্বশুরবাড়ি গিয়ে খুব অবাক হয়ে গেল, কারণ পার্বতী জানতো যে ঘরে তার বিয়ে হয়েছে সেই ঘর অসম্ভব ধনী ঘর, অসম্ভব বড় লোকের ঘর। কিন্তু পার্বতী এতটা ভাবে নাই যে তারা এত বেশি ধনী, বিশাল বড় বাড়ি, কয়েকশো চাকর বাকর, মানে পুরো রাজা বাদশাদের অবস্থা। পার্বতী যখন তার শ্বশুরবাড়িতে গেছে তখন পার্বতীর সামনে একটা ছেলে এসে দাঁড়ালো, সেই ছেলে বয়সে পার্বতীর চাইতে বড় এবং পার্বতীকে পায়ে হাত দিয়ে প্রণাম বা সালাম করলো। পার্বতী অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল, ছেলেটা দেখতে খুবই সুন্দর। ছেলেটা পার্বতীকে বললো যে মা, আমি তোমার জামাই, আমি তোমার বড় ছেলে, বড় ছেলে। মানে পার্বতী যে লোককে বিয়ে করেছে সেই লোকটার এটা ছিল দ্বিতীয় বিয়ে, তার আগের ঘরের ছেলে বয়সে পার্বতীর চেয়ে বড়। পার্বতী বেশ, মানে পার্বতীর বেশ হতভম্ব অবস্থা এবং পার্বতী বেশ, মানে কি বলবো, পার্বতী বেশ অবাক হলো। এরপর পার্বতী বলল যে ওই লোকের আর ছেলে মেয়ে কই, মানে তোমার ভাই বোনেরা কই? তখন ওই ছেলে বলবে, হ্যাঁ আমার একটা ছোট ভাই আছে এবং আমার একটা ছোট বোন আছে, আমার ভাই আসতে পারে নাই কারণ সে কলকাতায় পড়াশোনা করে, এই জন্য সে বাবার বিয়েতে আসতে পারে নাই, কিন্তু আমার বোন কিছুতেই আসবে না। কেন আসবে না আমি বুঝতে পারছি, আমার বোন কোনো মানে মেয়ে, মানে পার্বতীর সাথে যে লোকের বিয়ে হয়েছে সেই লোকের মেয়ে কিছুতেই এই লোকের এই বিয়েটা মানতে পারছে না। তখন পার্বতী বলল যে তুমি যেভাবে হোক
ওকে নিয়ে আস,
ওকে নিয়ে আস। এবং পার্বতী ওই মেয়েটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর পার্বতী সারা গা জুড়ে গয়না, পার্বতী কি করলো, পার্বতী তার নিজের সমস্ত গায়ের অলংকার খুলে খুলে ওই মেয়েটার গায়ে পরিয়ে দিল। এবং ওই লোকটা দেখতে এসেছিল একটা সৎ মাকে, যে সৎ মা তার বাবাকে বিয়ে করেছে, বাবার সমস্ত ধন সম্পত্তি অলংকার যার গায়ে শোভা পাচ্ছে, সৎমা সম্পর্কে মানুষের যে ধারণা, কিন্তু সেই মেয়েটা এসে অবাক হয়ে লক্ষ্য করলো সেই সৎমা তাকে খুব আদর করছে এবং তার সমস্ত গয়না, বিয়েতে যে গয়নাগুলো পার্বতী পেয়েছিল সমস্ত গয়না ওকে দিয়ে দিল। এই খবর পেয়ে পার্বতীর আরেক ছেলে, মানে আগের ঘরের ছেলে, ছোট ছেলে, সেও চলে আসছে এবং আসার পর এই তিনজন, বড় ছেলে, ছোট ছেলে এবং এই মেয়ে, তিনজনই পার্বতী আচার ব্যবহারে দারুণ মুগ্ধ হয়ে গেল এবং তারা ঠিক করলো তারা আর কলকাতায় যাবে না। ওই মেয়েও ঠিক করলো সে তার শ্বশুর বাড়ি যাবে না, সেখানেই থাকবে। পার্বতীর মতো ভালো মা কিংবা ভালো সৎ মা আর হয়নি, কিন্তু পার্বতীর মনের খবর আমরা কেউ জানি না। পার্বতী যখন এই বুড়ো লোকটাকে বিয়ে করেছে তখন থেকে পার্বতী তার অন্তর থেকে তার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়েছে, সে তখন অন্তর থেকেই সন্ন্যাসী হয়ে গেছে। কারণ মেয়েরা সব ছাড়তে রাজি আছে কিন্তু কোনোদিন মেয়েরা তার গায়ের গয়না কখনো ছাড়ে না। গায়ের গয়না মেয়েদের তার জীবনের চাইতেও বেশি মূল্যবান। একটা মেয়ে যখন তার নিজের গায়ের গয়না খুলে অন্যকে দিয়ে দিতে থাকে তখন বুঝতে হয় সেই মেয়েটা সত্যিকারের পরিবর্তন এসেছে, যেটা পার্বতীর মধ্যে এসেছে। এবং পার্বতীর হাজবেন্ড খুবই অবাক হয়ে গেল, ওই বুড়োটা বুড়ো ভাব ব্যাপক অবাক হয়ে গেল এবং সে পার্বতীকে বললো যে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি সুখী হও। এই লোক ভুলেই গেছে যে পার্বতী তার বউ, নিজের বউকে তুমি সুখী হও, ধনে গুণে বড় হও, হাজার বছর আয়ু হোক। ওই বুড়োটার আর একটা খেয়াল ছিল না, কারণ খেয়াল থাকার কথাও না, কারণ যে যাকে বিয়ে করেছে সে আসলেই তার মেয়ের বয়স, মেয়ের বয়সী। এবং ওই লোকটা এই প্রথম উপলব্ধি করলো পার্বতীকে বিয়ে করে সে খুব ভুল কাজ করেছে। সে পার্বতীকে বলল, যখন সে পার্বতীকে কাছ থেকে দেখত পার্বতীর রূপ সে দেখতে পেত, পার্বতীর দুঃখ সে খানিকটা বুঝতে পারত। সে বারবার বলতো কাজটা আমি ঠিক করে দিই পার্বতী, কাজটা আমি ঠিক করি, তোমার সাথে আমার একেবারেই 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 মানায়। কিন্তু পার্বতী তাকে সান্ত্বনা দিত, পার্বতী কিন্তু তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতো না, বরং সংসারের সমস্ত কাজ পার্বতী প্রাণ দিয়ে করত, জান দিয়ে করত এবং পার্বতী তার কাজের মধ্যে কোনো ফাঁকি রাখত না এবং পুরো সংসারটা পার্বতী গুছিয়ে করার চেষ্টা করলো। ওই লোকের দুইটা ছেলে, দুইটা ছেলেই কলকাতায় থাকতো, মেয়ে থাকতো শ্বশুর বাড়ি, পার্বতী তাদের সকলকে এই বাড়িতে নিয়ে এসে একদম একটা সুখের সংসার করার অভিনয় করতে লাগলো। কিন্তু পার্বতীর মনের ভেতর যে শূন্যতা দেবদাসের যেত সেটা রয়ে গিয়েছিল, কিন্তু তার উপর থেকে দেখে বোঝার উপায় ছিল না। সে মন দিয়ে একজন খাঁটি একজন গৃহিণীর মতো এবং খুব ভালো একজন বইয়ের মতো সে মন দিয়ে সংসার করতে লাগলো। এবং এটা এটা বোধহয় মেয়েদের পক্ষে সম্ভব যে মনে আরেকজনকে রেখে একটা সুখী সংসার করার অভিনয় অনবরত করে যায়। রাজীব আপনার কাছে কি মনে হয় যে এটা কি ছেলেদের পক্ষেও সম্ভব?
আমার তো কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে, আমার কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বলে ছেলেদের আচরণে সে হতাশাটা প্রকাশ পেয়েই যায় কোনো না কোনো ভাবে, তবে মেয়েরা কোনোভাবে প্রকাশ করতে দেয় না ব্যাপারটা। হয়তো এক ধরনের এখানে সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আছে, তো সামাজিক নিরাপত্তা একটা ব্যাপার আছে, এই কারণে হয়তো মেয়েরা ব্যাপারটা খুব আড়াল করতে জানে। এবং মেয়েদের প্রতীকী অর্থেই বলি মেয়েদের আচল থাকে তো, এবং আচলের কারণে মেয়েরা অনেক কিছু আড়াল করে রাখতে জানে, ছেলেদের তো আচল নাই, তারা আড়াল করে রাখবে কি হয়।
যাই হোক, পার্বতী তো তার নতুন বুড়ো ভামের সাথে যে সংসার সেই সংসারে পার্বতী দারুণভাবে সেটেল হয়ে গেল। সেখানে পার্বতীর একটি ছেলে, দুইটি মেয়ে রয়েছে, একটি বয়স্ক স্বামী রয়েছে, পার্বতী সেখানে দারুণভাবে সেটেল। পার্বতীর মনের ভেতর কি হচ্ছে সেই খবর আমরা জানি না, কিন্তু ওপরে ওপরে পার্বতী দারুণ সুখী। ওইদিকে ওইদিকে দেবদাসের খবর কি? দেবদাস কি আবার চন্দ্রমুখীর কাছে ফিরে গেল? দেবদাসের জীবনে কি কত নতুন নারী আসলো? কি হলো দেবদাসের জীবনে? ছোট্ট একটা বিরতি, খবরের বিরতি, বিরতির পর দেবদাসের সাথে দেখা হবে চন্দ্রমুখী, এবং দেবদাস কেবল চন্দ্রমুখীকে আঁকড়ে ধরবেন না, দেবদাস সেই সাথে আঁকড়ে ধরবেন নতুন একটা বিষয়কে, এবং দেবদাস এবং চুলিলালের নতুন একটা জীবন শুরু হবে। সেই জীবনের গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এবং যারা আমাদের সঙ্গে ফেসবুকে আছেন তাদেরকে বলছি www.facebook.com/abcradiofm89.2 তে চুনিলাল এবং দেবদাসের ভূমিকা অভিনয় করছেন রাজীব এবং রবি, সেরকম কি ছবি দেওয়া হয়েছে, তারা চন্দ্রমুখীর গান শুনছেন। সেই ছবিটি দেখার আমন্ত্রণ রইল। ছোট্ট একটা বিরতি, বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, দেবদাস স্পেশাল। তোমাদের সঙ্গে রয়েছি আসিফের কাছে রবি দাস, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং, এবং যে মানুষকে খুব সরল ভাবে কুপথে নিয়ে যায়, রাজীব লাল, রাজীব ওরফে চুনিলাল। রাজীব, আপনি কেন দেবদাসকে মত ধরাইলেন?
না, এটা হচ্ছে প্রত্যেকের নিয়তি বাধা থাকে, এবং
প্রত্যেকের নিয়তি বাধা থাকে যে আপনার কাছে আসবে না, আপনি একদম তার হাতে বোতল ধরাই দেবেন।
না, সেটা না, এটা হচ্ছে তার ভাগ্যেই ছিল, তার নিয়তেই ঠিক করে রেখেছিল সে ওই পথে যাবে। সেখানে চুনিলাল না থাকলেও পান্নালাল থাকতো, পান্নালাল না থাকলে হীরালাল থাকতো, সেটা ছিল নিমিত্ত মাত্র, এবং সেটা দেবদাস যাইতোই এই পথে। যদি না যাইতো, সে যেভাবে চন্দ্রমুখীর বাড়ি থেকে যেভাবে বের হয়ে এসেছে, তারা আর কোনোদিনই ফিরে যাওয়ার কথা ছিল না, কিন্তু সে ফিরে এসেছে।
সেটাই, চন্দ্রমুখীর বাড়ি থেকে,
এবং ভালোবাসা নিয়ে যে ফিরে এসেছে, চন্দ্রমুখীর প্রতি যে মোহ নিয়ে ফিরে এসেছে তা না, সে যতবারই এসেছে
ঘৃণা নিয়ে,
ঘৃণা নিয়ে।
এটাই আমি রাজি বলব, খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে দেবদাস যে চন্দ্রমুখীর বাসা থেকে রাগ করে চলে আসলো, এবং টাকা ছুড়ে দিয়ে, এই টাকাটা সে ভালোবেসেও দেয় নাই, দয়া করেও দেয় নাই, সে ঘৃণা থেকে টাকাটা দিয়েছে। এরপর আবার মানে সন্ধ্যা হওয়ার পর দেবদাসের আবারও মনে হতে থাকলো কি যেন নেই, কি যেন নেই, কিছু করার নেই, কিছু ভাববার নেই, এবং দেবদাসের মন মেজাজ অসম্ভব রুক্ষ হয়ে গেল, তার মেজাজ অসম্ভব খারাপ হয়ে গেল, সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করত, এবং ফাইনালি সে আবার চুনিলালের সাথে সে চন্দ্রমুখীর কাছে গেল, এবং চন্দ্রমুখীকে সে গিয়ে বলল যে মানুষ আর একটা মানুষের কাছে যায় ভালোবেসে, কিন্তু সে চন্দ্রমুখীর কাছে গিয়েছে শুধু চন্দ্রমুখীকে ঘৃণা করার জন্য, এবং চন্দ্রমুখীর সঙ্গে সে নর্মালি কথা বলতে পারত না, চন্দ্রমুখীর সঙ্গে কথা বলার জন্য তার একটা উপাদান দরকার, সেটা হচ্ছে মদ। তো সে চন্দ্রমুখীর সামনে বসে মদ খেত এবং চন্দ্রমুখীর সাথে গল্প করত। যতক্ষণ না দেবদাস মদ খেয়ে মাতাল না হতো, ততক্ষণ পর্যন্ত চন্দ্রমুখীর সাথে সে গল্প করতেই পারত না, কথা বলতেই পারত না, মাতাল হওয়ার পর সে গল্প শুরু করত। এবং চন্দ্রমুখী খুব স্মার্ট একটা মেয়ে ছিল, সে যতই বাইজি হোক না কেন, চন্দ্রমুখীর একটা নিয়ম ছিল যে চন্দ্রমুখীর সামনে বসে কোনো ছেলে মদ খেতে পারবে না। চন্দ্রমুখী মাতলামিকে দারুণভাবে ঘৃণা করত, এবং কোনো ছেলেকে সে অ্যালাউ করত না তার সামনে বসে কেউ মদ খাবে। কিন্তু নারীর মন কি বিচিত্র, সে শুধুমাত্র দেবদাসকে অ্যালাউ করল, দেবদাস চন্দ্রমুখীর সামনে বসে মদ খেত, মাতাল হতো, এবং চন্দ্রমুখীকে প্রাণপণে ঘৃণা করে যেত, এবং চন্দ্রমুখীর নামে আজেবাজে কথা দেবদাস চন্দ্রমুখীর সামনে বসে বসে বলতো, তুমি ভালো না, মেয়েরা এইরকম হয়, নিচু জাত হয়, তুমি লোভী, তুমি নির্লজ্জ, তুমি অমুক, তুমি তমুক। তো চন্দ্রমুখী বারবার দেবদাসকে বলতো যে শোনো দেবদাস, তুমি তো আগে কখনো মদ খাও না, তুমি নতুন মদ খাওয়া শুরু করেছ, দয়া করে অল্প খাও, পরিমাণে অল্প খাও। দেবদাস বললো, না, আমি বেশি করে খাবো, নতুন ধরেছি দেখেই তো বেশি বেশি করে খাবো, বলে সে বেশি বেশি করে মদ খেত এবং মাতা ধরত। চন্দ্রমুখী বলতো যে এখানে তো আরো অনেক লোক আছে, ওই কেউ তো তোমার মতো এইভাবে মদ খায় না। দেবদাস উত্তর দিল, তাদেরকে গুলি করে মারা উচিত, তারা কেন মদ খায় না, তাদেরকে গুলি করে মারা উচিত। এই বলে দেবদাস আবার মদ খেত। তো চন্দ্রমুখী বলতো, তুমি কি মদ কখনো ছাড়বে না, তুমি এই যে মদ ধরলে এটা কি কোনোদিন ছাড়বে না? দেবদাস, হ্যাঁ, একদিন আমি মদ ছাড়বো এবং তোমাকেও ছাড়বো, মদ এবং তুমি একসঙ্গে দুইজনকে ছাড়বো, আর যতদিন মদ আছে ততদিন তুমিও থাকবা। সে মাতাল না হলে
চন্দ্রমুখী
বরদাস্ত করতে পারত, এবং চন্দ্রমুখী বলতো যে মানুষ কি বলবে, তুমি এত বড় ঘরের একটা ছেলে, তুমি এত ধনী জমিদারের ছেলে, তুমি যেভাবে এবং শিক্ষিত ছেলে, তুমি যেভাবে মদ খাও তোমার লজ্জা করে না? তো দেবদাস বলতো, না, আমার লজ্জা করে না, মানুষ কেন রাতের অন্ধকারে পাপ কাজ করবে, তার পাপ কাজ করা উচিত প্রকাশ সবাইকে দেখিয়ে দেখে, বলে আবার দেবদাস মদের বোতলে চুমুক দিল, সে মদ খেত, মদ খেয়েছে। চন্দ্রমুখীর সাথে তার যা কনভারসেশন হতো সব মাতাল অবস্থায় হতো, সে নর্মালি চন্দ্রমুখীর সঙ্গে একদমই কথা বলতে পারত, এবং চতুর্মুখী এই এই যে মানে এটা এক ধরনের রক্তাচারের মতো, যে একটা লোক তার সামনে বসে ক্রমান্বয়ে মদ খেয়ে যাচ্ছে এবং মদ খেয়ে তাকেই গালিগালাজ করছে তার বাড়িতে বসে, এটা চন্দ্রমুখীর জন্য একটা অপমান ছিল, একটা লাঞ্ছনা ছিল, একটা অত্যাচার ছিল। চন্দ্রমুখী হাসি মুখে গভীর মমতা দিয়ে গভীর মায়া নিয়ে এই অত্যাচারকে সহ্য করত এবং একদিন দেবদাস বলেই ফেলল, চন্দ্রমুখী তোমার এত মায়া আছে, তুমি এত সহ্য কিভাবে করো, মেয়েরা এত মেয়েদের সহ্য ক্ষমতা এত বেশি হয় কেন? এরই মধ্যে বিপদ তো কোনোদিন একা আসে না, চন্দ্রমুখী জীবনে দেবদাসের জীবনে চন্দ্রমুখী আসলো, একটা জমিদার ছেলে, শিক্ষিত ছেলে, যে বয়সে তার জীবনে তা একটা বউ আসার কথা, একটা লক্ষ্মী বউ আসার কথা, যেখানে পার্বতীর মতো একটা রমণী রত্ন তার ছিল, সেই রমণীকে পাওয়ার কথা, তার বদলে সে পেল একজন বাইজি চন্দ্রমুখীকে। যে বয়সে মানুষের জীবনে সন্তান আসার কথা, সেই বয়সে দেবদাসের জীবনে এলো মদের বোতল। একই সাথে আর একটা দুর্ঘটনা দেবদাসের জীবনে ঘটল, সেটি হচ্ছে বাড়ি থেকে খবর এলো দেবদাসের বাবা মারা গেছে। দেবদাসের বাবা মারা যাওয়া মানে অনেক বড় একটা ব্যাপার, কারণ দেবদাসের বাবা ছিলেন জমিদার, তার অনেক বিষয় সম্পত্তি ছিল, তিনি অনেক রকমের ব্যবসা করতেন এবং তিনি পরিবারের কর্তা ছিলেন। তিনি মারা যাওয়া মানে বিরাট একটা ঘটনা, এবং দেবদাস বাবা মারা গিয়েছে খবর পেয়ে সে আবার বাড়িতে গেল। বাড়িতে যাবার পর দেবদাসের দুই ভাই, দেবদাস ছোট ছিল আর ওর বড় ভাইয়ের নাম ছিল হচ্ছে বীজদাস, দুই ভাই বাবাকে যা করে হিন্দুরা সেটাই উঠালো এবং সবাই কান্নাকাটি, দেবদাসের কাছে যেই কান্নাকাটি করতে আসে দেবদাস আঙ্গুল দিয়ে তার বড় ভাইকে দেখায় দেয় যে ওর কাছে গিয়ে কান্নাকাটি করো, আমার কাছে কান্নাকাটি করার দরকার নাই। দেবদাসের যে বাবা মারা গেছে এই শোক দেবদাসকে এক ফোঁটাও স্পর্শ করে, কারণ সে দেবদাস তখন তার নিজের যন্ত্রণায় নিজের শোকে পার্বতীকে হারানোর কষ্টে সে ভুগছিল, পৃথিবীর কোনো কষ্ট কোনো দুঃখ তখন দেবদাসের কাছে বড়। কেউ মারা গেলে কি হয়, লোকজন আসে তাদের বাচ্চা সন্তানদের কাছে এসে বলে যে তোমার সান্ত্বনা দিতে আসে, দেবদাসকে কেউ সান্ত্বনা দিতে আসলে দেবদাস আঙুল দিয়ে তার বড় ভাইকে দেখা দিল যে ওর কাছে গিয়ে সান্ত্বনা দাও, আমার কাছে এসব পাচার পাচ্ছে সব। তো একটা লোকের দুই ছেলে, লোকটা মারা গেছে জমিদার মশাই মারা গেছে, এবং তারা দুই ভাই দেবদাস এবং দীজদাস মারা যাওয়ার পর কি হয়, সেই লোকের ভাগ বাটোয়ারা হবে। তো দেখা গেল ওই লোকের তহবিলে 1.5 লাখ টাকা আছে, বিশাল টাকা। সেই সময় 1.5 লাখ টাকা মানে বেশ কথা কি বলবো, বেশ অকল্পনীয় লেভেলের টাকা। তখন বড় ভাই দেবদাসকে বললো যে এই টাকাটা ভাগ করার ব্যবস্থা করছে, 70,000 টাকা দেবদাস তুমি পাবা, 70,000 টাকা আমি পাব, আর 10,000 টাকা দিয়ে আমরা বাবার কি করব, বাবার শ্রাদ্ধ করব। মৃত্যুর পর হিন্দুরা খুব হিন্দু জমি দিয়ে খুব বড় করে যে অনুষ্ঠানটা করতেন ওটা মানে ওটা শ্রাদ্ধ, ওই শ্রাদ্ধটা করবে। তো দেবদাস খুব মনোযোগ দিয়ে শুনলো তার বড় ভাইয়ের বুদ্ধি, যে বাবা 1.5 লাখ টাকা রেখে গিয়েছে, তার মধ্যে 70,000 টাকা তুমি নাও, 70,000 টাকা আমি নিই, আর 10,000 টাকা দিয়ে আমরা বাবার শ্রাদ্ধ করি। তো দেবদাস তখন সরলভাবে বলল, তাহলে মা কি করবে, মার তো কিছুই দেব না, তুমি 70 নিলে আমি 70 নিলাম, বাবার সম্পত্তি দুই ভাগ করে দুই ভাই নিলাম, খুবই ভালো কথা, কিন্তু মার জন্য কি হবে? তখন দেবদাসের বড় ভাই বললো, আরে মা তো এই হয় আমার কাছে থাকবে না, আচ্ছা তোমার কাছেই থাকবে, মার আর কি লাগবে? তখন দেবদাস বলল, না আমি আমার 70,000 টাকার অর্ধেকটা আমি আমার মাকে দিয়ে দিই, কারণ আমি মনে করি যে আমার মার টাকা দরকার, তারও কিছু সহায় সম্বল থাকা দরকার। দেবদাস যতই মাতাল হোক, দেবদাস যতই রাগি হোক, দেবদাস যতই দুশ্চরিত্র হোক, দেবদাসের একটা বিবেক ছিল এবং দেবদাসের একটা চোখও ছিল। দেবদাসের বড় ভাইয়ের বউ তার আচার আচরণ ভালো ছিল না এবং দেবদাস এটা বুঝতে পেরেছিল যে মাকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে তার মা বিপদে পড়বে,
আশ্রিতার মতো থাকবে সেই বাসায়,
ওই বাসায় চাকর বাকরের মতো থাকবে। এবং যেহেতু দেবদাস এখনদিন বিয়ে করবে না, কাজেই তার বড় ভাইয়ের বউ দেবদাসের মাকে দারুণ অত্যাচার করবে। এই বুদ্ধি থেকে দেবদাস তার মাকে তার নিজের ভাগের টাকা দিতে চাই। এটা শুনে দেবদাসের বড় ভাই খুবই খুশি, বললো খুব ভালো করলা, তুমি মাকে টাকা দিলে, কিন্তু আমিও দিতে চেয়েছিলাম, দিতে পারবো না, কারণ কি আমার তো বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, তুমি তো সিঙ্গেল, টাকা দিলে তোমারই দেওয়া উচিত মাকে, আমার দেওয়া উচিত না। দেবদাস হাসি মুখে মেনে নিল এবং সে তার সম্পত্তির অর্ধেক তার মাকে দিয়ে দিল। দেবদাসের বাবা মারা গেছে এটা শুনে পার্বতীও তার শ্বশুর বাড়ি থেকে দেবদাসের বাড়িতে আসছে দেখা করতে। তখন দেবদাসের সাথে পার্বতীর এই বিয়ের পর প্রথম দেবদাসের সাথে পার্বতীর দেখা হলো। পার্বতী দেবদাসকে জিজ্ঞেস করলো যে পার্বতীকে দেখে দেবদাস ঠিক আগেকার মতো কিরে পারু কেমন আছিস বলে ডাক দিয়ে উঠতে পার্বতী খুবই চমকে গেল এবং পার্বতী বলল দেবদাসকে তুমি কেমন আছো? দেব হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? পার্বতীও বলল যে আমি ভালো আছি, তোমার স্বামী কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তোমার স্বামীর আগের ঘরের বাচ্চারা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন? পার্বতী বলল হ্যাঁ ভালো। তখন দেবদাস এইসব কথা একদম খুব ফর্মাল কিছু কথাবার্তা জিজ্ঞাসা করে দেবদাস চলে গেল, বাইরে চলে গেল। কিন্তু পার্বতী তো একটা নারী, সে তো দেবদাসকে সত্যিকার অর্থে ভালোবাসে। পার্বতী ঠিকই দেবদাসের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কোথাও একটা বড় ধরনের গণ্ডগোল হয়ে গেছে, কোথাও একটা বড় ধরনের গণ্ডগোল হয়ে গেছে, তার মানে দেবদাস এরকম করার মানুষ না। এবং পার্বতীর কানে এই কথাটাও গেল যে দেবদাস তার নিজের সম্পত্তির অর্ধেকাংশ তার মাকে দিয়ে। তখন পার্বতী একটা চালাকি করলো, চালাকিটা কি? চালাকিটা হচ্ছে দেবদাসের একটা চাকর ছিল, তার নাম ছিল ধর্মদাস, ঠিক আছে? দেবদাসের একটা চাকর ছিল ধর্মদাস, পার্বতী সে ধর্মদাসকে তার নিজের হাতে চুরি খুলে দিল, সোনার চুরি, যে ধর্মদাস তুমি তোমার মেয়েকে দিও। আচ্ছা বলতো দেবদা কলকাতায় কলকাতায় কি করে? তখন সেই ধর্মদাস বলল কি করে না দেবদাস, সারাদিন টাকা উড়ায়, সারাদিন মদ খায়। তখন পার্বতী কি খায়? মদ খায়, সারাদিন মদ খায়, এবং একটা মেয়ে আছে তাকে সে খালি গয়না বানিয়ে দিচ্ছে, খালি গয়না বানিয়ে দিচ্ছে, বশ করে রাখছে, সেই মেয়ে তাকে বশ করে রাখছে। তখন পার্বতী কোন মেয়ে? দেবদাসের সাথে, দেবদাস সাথে একটা মেয়ের পরিচয় হয়েছে, হ্যাঁ রাক্ষসী মেয়ে, সে একটা বাইজি বেবুসে, সেই মেয়ে দেবদাসকে সব শেষ করে দিচ্ছে, দেবদাস তার সমস্ত টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করছে, সারাদিন মদ খাচ্ছে, সে পানি খায় না শুধু মদ খায়, এবং সে রাত্রে ঘুমায় না, সারা রাত মেয়ের কাছে পড়ে থাকে। এই কথা শুনে পার্বতী বুঝল সেই পুকুর ঘাটে দেবদাসের ওপর রাগ করার পর পার্বতীর মনে হয়েছিল যে সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আজকে যখন দেবদাসের এই খবরটা পার্বতীর কানে গেল যে দেবদাস কলকাতায় সারাদিন মদ খায় এবং একটা বাইজি বাড়িতে পড়ে থাকে এবং তার সমস্ত বিষয় সম্পত্তি এমনি পিছনে উড়াচ্ছে, তখন দেব পার্বতী বুঝল কুড়ালটা সে আসলে তার পায়ে মারে নাই, কুড়ালটা পার্বতী দেবদাসের মাথায় মেরেছে এবং সে দেবদাসের জীবন নষ্ট করে দিয়েছে। এই প্রথম পার্বতীর একটা
অনুশোচনা
বোধ হলো এবং পার্বতী খুঁজতে লাগলো যে সে দেবদাসের মুখোমুখি হবে এবং মুখোমুখি হয়ে সে দেবদাসকে
বোঝাবে।
এবং এরপর পার্বতী আরেকটি কাণ্ড করলো, যে কাণ্ড পার্বতী তার বিয়ের আগে করেছিল সে একই কাণ্ড করলো। দেবদাস তার ঘরে একা রাত্রেবেলা শুয়ে রয়েছে, পার্বতী আবারও একটা কালো কাপড়ে নিজেকে ঢেকে লুকিয়ে দেবদাসের রুমে চলে গেল এবং সে দেবদাসের রুমে ঢুকলো। ঢুকার পর দেবদাস হেসে দিল, হেসে দিয়ে বললো আবার আসছো, তোমার লজ্জা নাই, তোমার অপবাদের ভয় নাই, যদি অপবাদ দেই আমি এখন সবাইকে। তো পার্বতী বলল দিলে দাও। তখন দেবদাস বলল না, আমরা দুইজন ছোটবেলায় অনেক ঝগড়া করছি, আমি তোমাকে অনেক খারাপ কথা বলছি, এর বিনিময়ে তুমি আমাকে অনেক খারাপ কথা বলছো পার্বতী, তাতে কি লাভ হয়েছে? আমি তো সুখী হই না, আমি আমার মতো আছি, তুমি তোমার মতো আছো, দেখো মাঝখানে কত আজে বাজে ঘটনা ঘটে গেল, কোনো দরকার ছিল না পার্বতী, তাও পার্বতী তুমি সুখে থাকো। এই কথা দেবদাস খুব ক্যাজুয়ালি এবং হাসতে হাসতে কথাগুলো বলছে, কিন্তু পার্বতী এইসব কথা শুনে তার বুকটা ফেটে যেতে লাগলো, অসম্ভব ফেটে যেতে লাগলো। দেবদাস তখন বলল পার্বতী আমি তোমার সাথে একটা অন্যায় করেছি, তোমার বিয়ের আগে তোমার মাথায় আঘাত করে, মানে দেবদাস লক্ষ্য করছে পার্বতীর কপালে সেই দাগটা এখনো রয়েছে, আমি তোমার কপাল ফাটিয়ে দিয়েছি, পার্বতী তুমি আমাকে ক্ষমা করো, আমার এই কাজটা করা উচিত হয়নি। তখন পার্বতী বললে দেবদা, এই দাগটাই আমার জীবনের একমাত্র সম্বল। আমি যদি জীবনে ভালো কোনো কাজ করে থাকি, যদি কোনো পুণ্য করে থাকি, যদি আমার জীবনের কোনো অর্জন থেকে থাকে, তাহলে যে তুমি আমাকে মেরেছো, যে দাগটা আছে এই দাগটাই আমার জীবনের একমাত্র অর্জন, একমাত্র অর্জন, সবচেয়ে বড় অর্জন। এই দাগ আমি আজীবন আমার কপালে রাখব। তো দেবদাস শুনে হেসে দিল। দেবদাস বলল, পার্বতী তোমার সাথে ঝগড়া হয় তুমি কি হলো, তুমি আমার ঘরে বউ হয়ে আসলে না, আমার যে কি ক্ষতি হয়ে গেল পার্বতী তোমাকে বুঝাতে পারবো না। আজকে আমার বড় ভাইয়ের বউ এবং বড় ভাই মিলে এই সংসার থেকে আমার মাকে খেদানোর চেষ্টা করছে। আজকে যদি পার্বতী তুমি এই ঘরের আমার বউ হয়ে থাকতে, তাহলে এই কাজ তারা কোনোদিন করতে পারত না, তুমি সব সামলে নিতে পারতে। কারণ আমি তো এখন আর ঘরের মানুষ না, আমি তো এখন বাইরে বাইরে ঘুরবো, আমার আমার দিয়ে তো সংসার হবে না, আমার মাকে কে দেখে রাখবে। এই জায়গায় আমাদের সকল, আমাদের যারা দেবদাস শুনছ, সেই সব দেবদাসের কোনো মা যদি শুনে থাকে, কোনো দেবদাসের মা যদি আমাদের এই শো শুনে থাকেন, বা কোনো পার্বতীর মা যদি আমাদের এই শোটা শুনে থাকেন, দেবদাস এবং পার্বতীর বিয়ের ক্ষেত্রে মূল সমস্যাটা তৈরি করেছিলেন দেবদাসের মা। দেবদাসের মা আজকে তার স্বামীর মৃত্যুর পর এই ভদ্রমহিলা উপলব্ধি করলেন, তিনি যদি পার্বতীকে বউ হিসেবে নিয়ে আসতেন, তাহলে আজকে সংসারে তিনি এত ফ্যালনা হয়ে যেতেন। এবং আমাদের অনেক সময় আমরা দেখি না যে আমাদের সোতে অনেক বয়স মহিলারা ফোন দেন, এবং আমাদের সোতে অনেক মেয়ের মা ফোন দেন, অনেক ছেলের মারাও ফোন দেন, এবং আমরা জানি ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে। তো অনেক সময় আমরা আবেগের বসে, অহংকারের বসে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। দেবদাসের মা হচ্ছে সেই ইতিহাসের সেই মহিলা যিনি অসম্ভব শক্তিশালী দুটো ভালোবাসাকে সফল হতে দেননি, এবং সেই ঘটনা আজকে তার কাছেই ফিরে আসলো। যাই, দেবদাস সেই কথা বললো পার্বতীকে যে তুমি থাকলে আজকে আমার মাকে এত বড় বিপদে পড়তে হতো না। তো পার্বতী হাওমাও করে কাঁদছে দেবদাসের কাছে। তখন দেবদাস পার্বতীকে একটা প্রস্তাব দিল, পার্বতী আমার একটা উপকার করবা। পার্বতী বলল, কি উপকার? আচ্ছা, তোমার জানাশোনা কোনো ভালো মেয়ে আছে যাকে বিয়ে করা যায়? পার্বতী তো খুবই শুনে, হ্যাঁ হ্যাঁ আছে দেবতা, আমার চেয়েও সুন্দরী মেয়ে আছে, আমার চেয়ে একটু লক্ষ্মী মেয়ে আছে। তখন দেবদাস, কোনো মেয়ে কি আমাকে বিয়ে করবে? পার্বতী বলল, কি বলো দেবদা, তোমাকে বিয়ে করবে না এমন কোনো মেয়ে আছে? পৃথিবীর যে কোনো মেয়ে তোমাকে পেলে মাথায় করে রাখবে, আমি কি তোমার জন্য মেয়ে দেখবো? দেবদাস বললো, না থাক, ভাবছিলাম বিয়ে করবো, না আমার দ্বারা আসলে সংসার টংসার হবে না। পার্বতী মন আবার ভেঙে গেল। পার্বতী বলল, দেবদাস তোমাকে একটা কথা জিজ্ঞেস, দেবদাস দেবদাস হ্যাঁ বলো। আচ্ছা, তুমি মদ খাওয়া শিখলে কি করে? এই প্রশ্নে দেবদাস হেসে দিল, বললো, খাওয়া কি কারোর কাছ থেকে শিখতে হয়? খাওয়া তো কারোর কাছ থেকে শিখতে হয় না পার্বতী। তো তখন পার্বতী জিজ্ঞেস করলো যে তুমি নাকি কোন একটা মেয়ের পাল্লায় পড়েছো, তাকে নাকি হাজার হাজার টাকার গয়না গয়না বানিয়ে দিচ্ছ? মানে এখানে আবার পার্বতী বেশ তার সাবেক বয়ফ্রেন্ডের ব্যাপারে খুবই জেলা। তো শুনে দেবদাস হেসে দিল। দেবদাস বললো, হ্যাঁ গয়না আমি বানিয়ে রেখেছি, কিন্তু এখনো ওই মেয়েটাকে দেইনি। তখন পার্বতী শক্ত হয়ে বললো, খুব ভালো করেছো, ওই মেয়েটাকে দাও না, এই গয়না এখন আমাকে দাও। তখন দেবদাস শেষে দিল যে তোমাকে কেন দেবো, তুমি তো অন্যের বউ, তোমার স্বামী তোমাকে গয়না দেয় না? তো পার্বতী বলছে, হ্যাঁ অনেক গয়না দেয়, তো সেই গয়নাগুলো কোথায়? তোমার গায়ে গয়না তো নাই। তখন পার্বতী বলল, দেবদা আমি আমার সমস্ত গয়না বিলিয়ে দিয়েছি। এই প্রথম দেবদাস বুঝল পার্বতী আরেকটা ঘরে বিয়ে করেছে, সেটা সে রাগের মাথায় বিয়ে করেছে। পার্বতী আসলে সেই ঘরে সুখী না, এবং পার্বতী আসলে সংসারও করছে না, কারণ একটা মেয়ে কম কষ্টে তার নিজের গায়ের গয়না অন্যকে বিলিয়ে বেড়ায় না। এবং এই রাতটা খুব ইম্পর্ট্যান্ট দুজনের জন্য, দেবদাস এবং পার্বতীর জন্য। দুইজনেই রাগের বাসায়, দুইজনের ভালোবাসাকে একবার দেবদাস রাগ দেখিয়েছে প্রথমবার, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে পার্বতী রাগ দেখিয়েছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে দেবদাস রাগ দেখিয়েছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে পার্বতী আলাইজিকে বিয়ে করেছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে দেবদাস মহাদেব চন্দ্রমুখীকে ধরেছে। তারা দুজন দুজনকে ভালোবাসতো, অসম্ভব ভালোবাসতো, শুধু এই রাগারাগি এই রেশারেশি এই দুজনের মান অভিমান খেলায় এমন একটা জটিল অবস্থা তৈরি হয়েছে।
কেউ সুখী না, না দেবদাস সুখী, না পার্বতী সুখী, না চন্দ্রমুখী সুখী,
না আমরা সুখী, আমি না যাই সুখী, কেউ সুখী না। মানে মানে এই রোমিও জুলিয়েটেও একই কাহিনী আছে, যে রোমিও দৃষ্টি আকর্ষণ করার জন্য জুলিয়েট কি করছে, বিষ খাইছে, বিষ খাইছে, বিষ খাইছে, মারা গেছে। এইটা শুনে রোমিও আসছে জুলিয়েটের কাছে, এসে কাঁদতেছে, আমাকে হা জুলিয়েট আমি তো তোমাকে আসলেই হয়, তুমি কেন বিষ খেলা, কেন বিষ খেলা বইলা। রোমিও বিষ খেয়ে মারা গেছে। রোমিও মারা যাওয়ার পর জুলিয়েট উঠে বসছে, কারণ জুলিয়েট যে বিষটা খাইছিল
ওটা ছিল একটা মানে সাময়িক
সাময়িক মৃত্যু। সে শুধু রোমিওকে যন্ত্রণা দেওয়ার, রোমিওর অ্যাটেনশন নেবার জন্য, রোমিওর অ্যাটেনশন নেবার জন্য সে বিষটা খাইছিল। কিন্তু এটার প্রতিশোধ হিসেবে রোমিও যে বিষটা খাইছে সেটা আবার জেনুইন বিষ, ফলে রোমিও
রোমিও মানে যে ছোড়া ছোড়া
পেটেছিল সে মারা গেছে। এই জন্য এটার নাম দিচ্ছি আমি জুলিয়েট গিরি। আমাদের মেয়েরা অনেক সময় জুলিয়েট গিরি করে, তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে, বানবিবান তো হবে, কিন্তু সে এমন কাণ্ড কিছু করে বসে, যখন সেই কাণ্ড থেকে ফিরে আসার পথ আর কখনোই থাকে না। এবং দেবদাস পার্বতী মানে এই দুজনের মানে ছোটবেলা থেকে এর মানে এর নামে বিচার দেয়, এর ভালোবাসে আবার তাদের মিলমিশ হয়, আবার নতুন একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে, এবং এই করতে 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 আজকে জীবন পার্বতী এবং দেবদাসকে এমন একটা জীবনে দাঁড় করাই দিচ্ছে, এমন একটা জায়গায় দাঁড় করাই দিচ্ছে যেখানে পার্বতীও পাচ্ছে না সংসারের সুখীতা, আর দেবদাস তো সংসারের মধ্যে ঢুকতেই পাচ্ছে না। কারণ যাই হোক, তারপরেও পার্বতী এখন চেষ্টা করছে যে ক্ষত মানে ক্ষতিটাকে যতখানি পুষিয়ে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল যতখানি করা যায়। পার্বতী দেবদাসকে বললো, দেবদাস একটা কথা দেবে, দেবদাস বললো হ্যাঁ দেব, তুমি কথা দাও তুমি মদ ছেড়ে দেবে। দেবদাস বললো এই কথা আমি দিতে পারবো না। পার্বতী বললো, দেবদাস তুমি আমার কথায় মদ ছাড়তে পারবে না? দেবদাস বললো, না পারবো না। তুমি কি আমাকে কথা দিতে পারবে যে তুমি আমাকে ভুলে যাবে? তোমার পক্ষে যেমন আমাকে ভোলা সম্ভব না, তেমনি আমার পক্ষেও মদ ছাড়া সম্ভব না। আমি যতই শপথ করি পার্বতী, তোমাকে যতই কথা দিই প্রমিস করি যে আমি মদ ছেড়ে দেবো, আমি সময় মদ ছেড়ে দিতে পারবো না। তুমিও আমাকে যতই প্রমিস করো যে তুমি আমাকে ভুলে গিয়ে সংসারে মনোযোগী হবা, তুমিও তো পার্বতী সেই কাজ পারবে, আমি মদ এক সপ্তাহ ছেড়ে দেবো যে তুমি আমাকে পারবে এই কথা নিতে। তো কেউ কাউকে কথা দিতে পারলো না, এবং দুজন চুপচাপ বসে রইল। পুরো রাত পার হলো, পার্বতী তবুও জড়াজড়ি করতে লাগলো যে দেবদাস তুমি কি এই মদ এই বাইজিটা ছাড়তে পারো না? তখন দেবদাস বললো, পার্বতী তুমি কি পারো না আমার সাথে এখন হাত ধরে দু চোখ যে দিকে যায় সেদিকে পালিয়ে যেতে? পার্বতী বললো, এটা কিভাবে সম্ভব, আমি এখন অন্যের বউ। দেবদাস বললো, এইটা কিভাবে সম্ভব যে আমি মদ দেবো বাইজি ছাড়বো? আবার ঝগড়া, এবং আবার এইভাবে গোটা রাত পার হলো, এবং পার্বতী বিফল মনোরথে ফেরত যাবে। তখন তখন পার্বতী দেবদাসকে বলল যে দেবদাস আমার একটা দাবি ছিল, তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল। দেবদাস জিজ্ঞেস করল, কি স্বপ্ন? আমার একটা স্বপ্ন ছিল আমি তোমাকে সেবা করব, আমি তোমাকে আদর করবো, আমি তোমাকে যত্ন করবো। তুমি দেবদাস আমার শ্বশুর বাড়ি চলো, তুমি আমার ওইখানে থাকবে, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমার যত্ন দেবো, আমি তোমার শরীরের দিকে লক্ষ্য রাখবো। তো দেবদাস বলল, খুবই উত্তম প্রস্তাব, আমি তোমাকে সেই সুযোগ দেব পার্বতী, তবে আজকে না, আমি একদিন পার্বতী তোমার
সেই তোমার দুয়ারে যাব,
তোমার বাড়ি যাব, তোমার সেবা নেব, তোমার আদর নেব, তবে সেটা আসবে। তবে আমি প্রতিজ্ঞা করছি পার্বতী, আমি একদিন তোমার কাছে যাবো, সেদিন আমাকে যত্ন করবে তো? পার্বতী বলল, যত্ন করব না মানে? এটা ছেলেবেলা থেকে, আমি যখন ছোট তখন থেকে এটা আমার সাথ। তুমি আমার স্বর্গের ঠাকুর দেবদাস, তুমি আমার স্বর্গের ঠাকুর। তুমি একবার আমার বাড়ি এসো, আমি তোমাকে ঠাকুরের মতো সাজিয়ে রাখব। এরপর কি হলো, বাকি গল্প আমরা শুনল ছোট্ট একটা বিরতির পর। তবে বিরতি থেকে ফিরে আসার পর আমরা বোধহয় রবীন্দ্রনাথের তোমার একটা সিচুয়েশনের কথা, যে কোনো কোনো মেয়ে কোনো কোনো ছেলেকে, মানে একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষকে সত্যি স্বর্গের দেবতা আসনে বসায়, তখন এর চাইতে স্বস্তির, এর চাইতে আনন্দের এবং মেটার জন্য এর চাইতে মহান কিছু হয় না। খুব সম্ভবত মানে এরকম একটা ঘটনা থেকে রবীন্দ্রনাথ খুব একটা বিখ্যাত গান আছে যেটা এই এই সিকোয়েন্সের সাথে যায়,
ভালোবেসে সুখী।
না ভালোবেসে সুখী না,
না
সেটি হচ্ছে যে ভেবেছিল কোথা বিসর্গের দেবতা, কতবারও ভেবেছিল
সুমনের কণ্ঠে। আমি বলি আপনার সত্যি খুব ভালো লাগে।
আচ্ছা এই এই গানটা এইটার সাথে রাজীব যাচ্ছে না, যেটার সাথে বস আপনি
খুব ভালো দেখেন।
আপনাকে একজন বলছে যে দেবদাস নিয়ে শো করা যাবে না, রাজীব তুমি দেবদাস নিয়ে শো করো না, রবিকে তুমি বারণ করো, রবি যেন দেবদাস নিয়ে শোটা না করে, এরকম সারির শো আমি শুনতে চাই না। যে জন্য আপনি একদম অনুষ্ঠানের শুরু থেকে বারবার এই শোটাকে পণ্ড করার চেষ্টা
করছে,
ঠিক আছে? আমরা হ্যাঁ আমরা ভালোবেসে সুখী নিয়ে বলতে ওটা 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 বস শুনবো, ওটা ওটা সিকোয়েন্স আসছে, ওটা চন্দ্রমুখীর সাথে আসবে। বাট এই জায়গায় পার্বতীর যে ব্যাপারটা এটার সঙ্গে এই গানটা যায় না। আমরা বিরতির পর ফিরে আসছি এবং এই গানটা দিয়ে ফিরে আসছি। রাজীব ওই গান আমরা বাজাবো প্লিজ, আপনি চুরি লাল আপনার গান না বাজালে কিভাবে হবে?
অবশ্যই এই পরিস্থিতি এখন যে তাদের মধ্যে যে সিচুয়েশন চলতেছে এর মধ্যে ভালোবেসে সুখী আমার নামটি লিখে তোমার মনের মন্দিরে অসম্ভব সুন্দর ভাবে খাপ খেয়ে
এটা না বস, কতবারও ভেবেছিল, এটা পার্বতীর ছোটবেলার স্বপ্ন, কতবার সে ভেবেছে যে সে দেবদাসকে স্বর্গের ঠাকুর।
আপনি পার্বতীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছেন, আমি দেবদাসের দৃষ্টিকোণ থেকে চিন্তা,
আমি পার্বতীর দৃষ্টিকোণ থেকে চিন্তা। কারণ আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের দৃষ্টিকোণ কেন আমি করতে যাবো? আমি একটা ছেলে হয়ে আমি একটা মেয়ের দৃষ্টিকোণ দেখবো, আমি একটা ছেলে হয়ে আমার চিন্তা এবং মনোযোগের কেন্দ্রে থাকবে পার্বতী এবং চন্দ্র।
এই দুইটা গান যাই পরপর দুটা গান সেট করো, প্রথমে কতবারও ভেবেছেন আপনা ভুলিয়া বাজেতে, তারপর দুটো ছোট গান তিন তিন ছয় মিনিটের এই দুইটা গানই দেয় রাজি না।
আমরা বিরতি দিচ্ছি, বিরতির পর আমরা খুব গল্পের কথা যেন ছিলাম, অগল্প ছিলাম, দেবদাস পার্বতীকে কথা দিল যে সে কি করবে একদিন না একদিন পার্বতীর কাছে ফিরে যাবে। এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি,
তখন আমরা শুনবো যে ভালোবেসে সুখী আমার নামটি লিখো তোমার মনের মন।
তোমারও চরণে দিব হৃদয় ফুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় ফুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমার সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা কেমন তোমার কব রুনায়ের কথা জন্ম সঙ্গে উদিবিতা কি কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি আপনি আজকে যাবে সুধাইছো আসি আপনি আজকে যাবে সুধাইছো আসি কেমন প্রকাশি কব কত ভালোবাসি কতবার ভেবেছি আপনা ভুলি তোমার চরণে দিব শ্রীদয় ফুলিয়া কতবার ভেবেছিল আপনা ভুলিয়া
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান এবং আমাদের সঙ্গে আছেন আসিবেন্দ্র ছবি এবং আমরা দেবদাস নিয়ে কথা বলছিলাম এবং বিরতির আগে যেটা হলো তোমরা দেখতেই পেলে আমার অবস্থা দেবদাসের মতো একদম দেবদাসের কথা কেউ রাখে না পার্বতী যেমন একদম মুখের উপর না বলে দেয় দেবদাসকে যেমন কেউ ভালোবাসে না দেবদাস না ভালোবাসা পেয়েছে তার বাবার কাছে না ভালোবাসা পেয়েছে তার মায়ের কাছে না ভালোবাসা পেয়েছে ভালোবাসা পেতে পেতেও হারিয়ে ফেলেছে পার্বতীর কাছে একইভাবে আমারও একই অবস্থা আমাকে কেউই ভালোবাসে না রবি ভাই তো একদমই ভালোবাসে না সব রবি ভাইয়ের পছন্দ মতোই হয় সব রবি ভাই চাওয়া মতোই হয় আমি ছোট্ট একটা গান বাজাতে চাইলাম ছোট্ট একটা গান নামক আমার মনটা খুবই খারাপ
আমি রাজীব রাজীব আপনার ভালোবেসে সখী দিব্যটা যতনে ওই গানটা সিকোয়েন্স এটার না আপনি একটা তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে আপনি মানুষ ক্রিকেটে যেমন বাজিকররা বাজি ধরে আপনি এরকম
মানে আপনাকে
যে কোনো পপুলার জিনিসকে ঘিরে অনেক ম্যাক্স ফিক্সিং হয় এখন আমাদের শো ফিক্সিং হচ্ছে আমি জানি রাজীব এখন বাজিকররা যে রাজীব এখন এই কথা বলবে এটার উপর বাজি ধরা হয় ঠিক আছে যেমন আজকে এরকম একটা তৃতীয় পক্ষ খুব সম্ভবত শ্রীনিবাসে সে আপনাকে ফোন দিয়ে বলেছে যে শোর মাঝখানে একটা ভেজাল লাগাচ্ছে
না আমি আপনাকে খোলাখুলি বলি যে হয়তো আমার জীবনেও পার্বতী আছে রবি ভাই এবং হয়তো সেই পার্বতীরও বিয়ে হয়ে যাচ্ছে এবং হয়তো সেই পার্বতী খুবই ধনাঢ্য পরিবারে তার বিয়ে হবে হয়তো পার্বতী আর এই দেশেই থাকবে না সে ইউরোপের কোনো নাম করা দেশে চলে যাবে তো দেশে চলে যাওয়ার আগে পার্বতী আজকে ভীষণ অসুস্থ পার্বতী আমাকে ফোন করে বলেছিল যে আজকে এক ফাঁকে ভালোবেসে সখী নিভৃত যতনে গানটা যদি পারো বাজিও আপনি কোথায় যাচ্ছেন না জাহিদও নাই আপনিও নাই আমি কার সাথে কথা বলবো এখানে না আমি সেই পার্বতীকে বলতে চাই যে কিছু কিছু মানুষ আছে তারা দেবদাসের মতো দেবদাসরা কিরকম হয় দেবদাসরা কাউকে শক্ত করে আঁকড়ে ধরতে জানে না দেবদাসরা চায় তাকে কেউ শক্ত করে আঁকড়ে জড়ে থাকুক দেবদাসরা কোনো সম্পর্ককে যত্ন করতে জানে না কিন্তু দেবদাসরা চায় মাথার চুল যেমন কেউ যত্ন করে আছড়ে দেয় তেমনি ভাবে দেবদাসরা চায় তাকে কেউ যত্ন করে ভালোবাসুক দেবদাস ভালোবাসার যত্নে বিশ্বাসী না কিন্তু একইভাবে একই সঙ্গে সে চায় তাকে কেউ গভীর যত্ন নিয়ে ভালোবাসুক আমি একই রকম আমার অলমোস্ট আমার গল্পটা সত্যি আমি আজকে একজনকে বলেছি যে আমি কাউকে মানে সে আমাকে বললো আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না, তো আমি তখন তাকে বললাম যে তোমাকে তো আমি ধরবই না, ছেড়ে যাওয়ার প্রশ্ন আসবে কেন, তোমাকে তো আগে ধরতে হবে তারপর ছেড়ে দেওয়ার প্রশ্ন, তোমাকে আমি কখনোই ধরবই না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা কখনো কাউকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারে না, তাদের হাতটা কোনো এক অদ্ভুত কারণে অবশ হয়ে থাকে, কিন্তু তাদের মনটা ভীষণভাবে চায় আমি না হয় তাকে শক্তভাবে জড়িয়ে নাই বা ধরলাম, সে তো পারে আমাকে শক্তভাবে জড়িয়ে ধরতে, একজন শক্তভাবে জড়িয়ে ধরলেই তো হলো। দেবদাসও তাই, দেবদাস খুব মনে প্রাণে চাইছে পার্বতী যেন তাকে জড়িয়ে ধরে, কিন্তু পার্বতীর পিছুটান আছে, পার্বতীর সংসার আছে, পার্বতীর সমাজ আছে, পার্বতীর ধর্মের পিছুটান আছে, ধর্মের বাধা আছে, পার্বতীর পক্ষে এখন দেবদাসকে জড়িয়ে ধরা সম্ভব না।
ধন্যবাদ রাজীব, অত্যন্ত আবেগময় একটি বক্তব্য দেওয়ার জন্য। এবং আমরা বিরতির আগে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে দেবদাস পার্বতীকে কথা দিল যে তার জীবনে একবার হলেও সে পার্বতীর কাছে যাবে, এবং পার্বতী ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেবদাসকে ঘিরে দেখছে যে একদিন সে দেবদাসকে আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে, শিশুর সে পার্বতীকে দেবে, পার্বতী দেবদাসের এই কথা বিশ্বাস করতে পারলো না। পার্বতী দেবদাসকে বলল যে আমাকে ছুঁয়ে বলো দেবদা। দেবদাস পার্বতীকে স্পর্শ করলো এবং পার্বতীর পা ধরে সে বলল আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম পার্বতী, একদিন একদিন আমি তোমার কাছে আসব, একদিন আমি তোমার কাছেই ফিরব, একদিন তোমার স্বাদ আমি পূর্ণ করবই করব। যাই হোক, এরপর দেবদাস তখনও কলকাতায় যায়নি, দেবদাস তার বাড়িতেই রয়েছে। সংসারে অশান্তি শুরু হয়েছে, দেবদাসের বড় ভাই, তার বউ, তারা যেহেতু সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে গেছে, এটি নিয়ে নানান ধরনের সাংসারিক যন্ত্রণা। এর মধ্যে দেবদাসের মা, যেটা আগে বলছিলাম, মা খুব হারে হারে টের পেলেন এই সময় তার একটা সংসারে সে আর দেবদাস একটা পক্ষ, অন্যদিকে সকল চাকর বাকর এবং তার বড় ছেলে এবং বড় ছেলের বউ এবং বউয়ের আত্মীয়রা আরেক পক্ষ। সেখানে দেবদাস এবং দেবদাসের মা ছাড়া এই সংসারে এত বড় জমিদার বাড়িতে তাদের পক্ষে আর কেউ নাই। তখন দেবদাস তার মাকে বলল এক কাজ করি, তোমাকে আমি কাশিতে রেখে আসি, কারণ এই সংসারে আমাকে কলকাতা যেতে হবে মা, এই সংসারে তুমি একা, আমি আমার বড় ভাই এবং বড় ভাইয়ের বউয়ের কাছে তোমাকে রেখে যেতে পারবো না, এটা তোমার জন্য ভালো হবে না। দেবদাসের মা রাজি হলো, দেবদাস তার মাকে নিয়ে কাশিতে গেল। কাশি ইন্ডিয়ার একটি খুব বিখ্যাত জায়গা, ভারতের
তীর্থস্থান।
এই সময় যেটা হতো যে বিধবাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হতো, বিধবা, অসহায় কিংবা অনুতাপগ্রস্ত কোনো মানুষ, যাদের যারা সংসার ত্যাগ করে, যারা সংসারের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না, তারা শেষমেশ কাশিতে গিয়ে স্থান নেয়, কাশি একটা জায়গা, সেখানে গিয়ে স্থান নেয় এবং সেখানে গিয়ে খুব সাধারণ জীবনযাপন করে এবং ধর্ম পালন করে। তো দেবদাস তার মাকে সেই তীর্থস্থানে রেখে সে নিজে কলকাতায় ফিরে এলো। কলকাতায় ফিরে আসার পর দেবদাস খুঁজছে তার বন্ধু রাজীব, সরি, চুনিলালকে, এবং চুনিলালকে সে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু চুনিলালের ম্যাসে গিয়ে দেখলো চুনিলাল সেই ম্যাস যে বাসায় চুনিলাল থাকতো সেটি চুনিলাল ছেড়ে দিয়েছে। এখন দেবদাস কোথায় যাবে? ঘুরতে ঘুরতে ফাইনালি দেবদাস যে জায়গায় গেল সেটি আর কোথাও না, সেটি হচ্ছে চন্দ্রমুখীর বাড়িতে গেল। এবং চন্দ্রমুখীর বাড়িতে গিয়ে দেখে চন্দ্রমুখীর বাড়ির সামনে আগে সবসময় ভিড় ভাট্টা লেগে থাকতো, বেশ জৌলুস ছিল। চন্দ্রমুখীর বাড়িতে গিয়ে দেখে ঘরের ভেতরে কোনো আলো নেই, কোনো ফার্নিচার নেই, দেয়ালে মজার মজার ছবি ছিল, কোনো কিছু নেই, মনে হচ্ছে যে এটা একটা মৃত বাড়ি। এবং একটা পর্যায়ে চন্দ্রমুখী তার সামনে আসলো, দেবদাসের সামনে আসার পর দেবদাস চমকে গেল। চন্দ্রমুখী অলংকারহীন, চন্দ্রমুখীর গায়ে কোনো গয়না নেই, চন্দ্রমুখী কোনো দামি ছলমলে কোনো শাড়ি পরে নেই, চন্দ্রমুখী একটু সাজেনি, চন্দ্রমুখী একদম সাধারণ বিধবাদের মতো সাধারণ একটা বেশ ধরে আছে। এবং দেবদাস চন্দ্রমুখীকে দেখে প্রথমে চিনতেই পারিনি, কে তুমি? আমি চন্দ্রমুখী। তোমার একই হাল হয়েছে চন্দ্রমুখী? চন্দ্রমুখী বলল আমি তো সুখেই আছি। মানে? মানে আর কিছু না, সেটি বলল যে তোমার এই দুর্দশা কিভাবে হলো চন্দ্রমুখী? চন্দ্রমুখী হেসে বলল
এটা আমার দুর্দশা কোথায়, এই তো আমার সুখ। দেবদাসের এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সে একজন বাইজিকে ঘৃণা করে গেছে দিনের পর দিন, তারপর যখন সে বাইজিটাকে ছেড়ে চলে গেল, তখন চন্দ্রমুখীর মনে হয়েছে যে জীবন আমি যাপন করি, প্রতি রাতে নতুন নতুন পুরুষ আসে, তাদেরকে আমি মনোরঞ্জন করি, এটা আসলে কোনো জীবন না। চন্দ্রমুখী সমস্ত মন প্রাণ সে দিয়ে সে দেবদাসকে ভালোবেসে ফেলেছে। দেবদাস কিন্তু কোনোদিন চন্দ্রমুখীকে ভালোবাসার কথা বলেনি, বরঞ্চ দেবদাস দিনের পর দিন চন্দ্রমুখীকে ঘৃণা করে এসেছে। এবং দেবদাস যখন বাবার মৃত্যুর পর সে এতদিন বাড়িতে ছিল, এই ফাঁকে চন্দ্রমুখী তার বাইজিগিরি পুরো ছেড়ে দিয়েছে, তার ঘরে যত ফার্নিচার আছে সব বিক্রি করে দিয়েছে, তার যত দামি দামি পোশাক ছিল সব সে ফেলে দিয়েছে, তার যত অলংকার ছিল সব বিক্রি করে সে একদম সাধারণ নারীর মতো জীবনযাপন করছে। এবং সে তার ঘরে একাকী অপেক্ষা করছে কবে দেবদাস আসবে, কারণ দেবদাস আসার পর চন্দ্রমুখী একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং চন্দ্রমুখীর সাথে দেবদাসের কথা হচ্ছে, তো দেবদাস বলল তুমি যদি লোকদের গান না শোনাও, প্রতি রাতে যদি তুমি ছেলেদের মনোরঞ্জন না করো, তাহলে তোমাকে চলবে কি করে? তো চন্দ্রমুখী বললো যে আমার আগে যা টাকা পয়সা ছিল ওগুলো থেকেই আমি চলছি। তো দেবদাস বললো তো দুদিন পর তো এইসব টাকা পয়সা ফুরিয়ে যাবে, তখন তুমি কি করবে? চন্দ্রমুখী এসে বললো তখন আমি না খেয়ে থাকবো। দেবদাস বললো তুমি কেন, মানে এত সুন্দর একটা জীবন ছিল তোমার, মানে এত সুন্দর জীবন বলতে এত জৌলুসময় একটা জীবন ছিল, এত হইচইয়াল একটা জীবন ছিল, এটা ছেড়ে তুমি কেন দিলে? চন্দ্রমুখী বললো যে এই জীবনটাই আমার সুখের, এখন আমি যে জীবনে আছি। দেবদাস আমি ঠিক করেছি কলকাতায় অনেক খরচ, কলকাতায় আমি থাকতে পারবো না, আমি একটা গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করব। দেবদাস তখন বললো যে গেলে অনেক গ্রামের অনেক ভেতরে যাও, শহরের কাছাকাছি থেকো না, কারণ শহর মানুষকে নষ্ট করে দেয়। তুমি যে শহরের কাছে থাকো, তোমার আবারও পুরনো এই যৌলসময় জীবনে ফিরে যেতে ইচ্ছে হতে পারে, এবং মেয়েরা খুবই লোভী হয়। দেবদাস পারবে যে চন্দ্রমুখীকে বললো, চন্দ্রমুখী হেসে দিল এই কথা শুনে, বললো যে মেয়েরা লোভী হয়, মেয়েরা কখনো তাদের কথা কাউকে বুঝিয়ে বলতে পারে না, মেয়েরা লোভী হয়, মেয়েরা চরিত্রহীন হয়, মেয়েদের রাগ বেশি থাকে, মেয়েদের শখ বেশি থাকে, এইসব কথা সমাজে কারা ছড়ায়? তারা হচ্ছে পুরুষ। পুরুষরাই মেয়েদের সম্পর্কে নানান কথা ছড়ায়, অমুক ভালো, অমুক খারাপ, অমুক কলঙ্কিনী, অমুক তমুক, কিন্তু মেয়েরা কোনোদিন নিজেদের কথাটা কখনো বলতে পারে না, কারণ মেয়েদের কথা পৃথিবীর কেউ বোঝে না। আমি সত্যিই দেবদাস গ্রামে চলে যাব। তো দেবদাস সেটা রাজি হলো, ঠিক আছে তুমি গ্রামে যাও, তোমার যদি কখনো টাকা পয়সা লাগে তুমি আমার কাছ থেকে নিও, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তো চন্দ্রমুখী বললো হ্যাঁ, একদিন তোমার কাছে তো হাত পাততেই হবে, কারণ আমার অল্প কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আমি কিভাবে চলবো আমি জানি না, তবে আমি দেবদাস সত্যি আমি ভালো হয়ে গেছি এবং আমি আমি আমার মতো থাকতে। তবে দেবদাস তোমাকে একটা কথা বলি, তুমি যে আজকে বিরহে ভুগছ, তুমি যে আজকে তোমার সমস্ত দুর্দশার জন্য পার্বতীকে দায়ী করছ, পার্বতী কিন্তু তোমার এই অবস্থার জন্য দায়ী না। তখন দেবদাস চমকে গিয়ে বললো যে পার্বতীর কথা তুমি কিভাবে জানবে? তখন চন্দ্রমুখী বললো তুমি মদ খেয়ে কেবল পার্বতীর কথাই বল। দেবদাস তুমি অসম্ভব অভিমানী, তোমার রাগ অসম্ভব বেশি, আমার ধারণা পার্বতী তোমার সাথে অন্যায় করেনি, তুমি পার্বতীকে ঠকিয়েছ, পার্বতী তোমাকে ঠকায়, তোমার অভিমান, তোমার ইগো, তোমার রাগ তোমার ভালোবাসাকে নষ্ট করেছে, এই ভালোবাসা পার্বতী নষ্ট করেনি। এই কথা বলে দুইজন দুই দিকে বিদায় নিল, দেবদাস চলে গেল দেবদাসের কাজে, এবং চন্দ্রমুখীও গোছাতে লাগলো যে সে কলকাতার বাসছে, অন্য কোথাও চলে যাবে। আর এই মুহূর্তেই আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হলো, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তো তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও দেবদাস স্পেশাল। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন চুনিলাল রাজীব হাসান।
আপনি আমাকে যে চুনিলাল বলতেছেন, দেবদাসের যতগুলো আপনি যদি তার চরিত্রের চারিত্রিক বিশ্লেষণ করেন, তার চরিত্রে অনেক কিছু বৈশিষ্ট্য আছে, রাগী, অভিমানী, প্রচন্ড ভাবে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা সফল করতে পারে না, এবং মদ্যপ, এতগুলো গুণ থাকতে আপনি শেষ বৈশিষ্ট্যটাই শুধু বেছে নিয়ে দেবদাস হইতে দেয়। দেবদাস শুধু বস মদ্যপ হলেই দেবদাস হওয়া যায় না, দেবদাস হইতে গেলে সৎভাবে কাউকে ভালোবাসতে হয়।
আচ্ছা রাজীব, আমি অবশ্যই কাউকে সৎভাবে ভালোবাসতে ব্যর্থ, আমি আসলে কাউকে ভালোবাসতে জানি না, ব্যাক টু দেবদাস স্টোরি, স্টোরি যেতে হবে, সময় হাতে খুবই অল্প। সেটি হচ্ছে যে দেবদাস তো কলকাতায় ফিরল, ফেরার পর চন্দ্রমুখীর সাথে এই প্রথম দেবদাসের কথা হলো, যখন দেবদাস মাতাল ছিল না। এর আগে চন্দ্রমুখীর সাথে তার যতবার কথা হতো চন্দ্রমুখী মানে দেবদাস মাতাল থাকতো, এবং দেবদাস কলকাতায় এসে আবিষ্কার করলো যে চন্দ্রমুখী যে অন্ধকার জীবনের মধ্যে ছিল, পুরুষকে মনোরঞ্জন করা যে চন্দ্রমুখীর কাজ ছিল, দেবদাস এই চন্দ্রমুখীর মধ্যে এতখানি আলোড়ন তৈরি করেছিল যে চন্দ্রমুখী একদম একটা অসাধারণ রমণী থেকে একটা সাধারণ মানুষে পরিণত হয়েছে, কিংবা বলতে পারি
সাধারণ থেকে
অসাধারণে পরিণত হয়েছে। এবং এইখানে চন্দ্রমুখীর সাথেও দেবদাসের এক ধরনের বিচ্ছেদ হলো, কারণ চন্দ্রমুখী আর কলকাতায় থাকবে না, সে গ্রামে কোথাও চলে যাবে। চন্দ্রমুখীর এই সিদ্ধান্তটা আসলে ভুল ছিল, চন্দ্রমুখী যদি তাও কলকাতায় সাধারণভাবে থাকতো এবং দেবদাসকে একটু দেখে শুনে রাখতো, তাহলে হয়তো দেবদাস নিজেকে আরেকটু গুছিয়ে নেবার সময় পেত। এখন দেবদাসের জীবনে চন্দ্রমুখীও নেই, পার্বতী তো অনেক আগেই চলে গেছে,
চুনিলালকেও খুঁজে পাওয়া যাচ্ছে না,
চুনিলালকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেবদাস একা একা গোটা কলকাতা মাতাতে লাগলো, কারণ দেবদাসের পকেটে তখন অনেক টাকা, সে বাবার সম্পত্তি দুদিন পর পর বিক্রি করে, তারপর সে বাবার 70,000 টাকার অর্ধেক 35,000 টাকা তার পকেটে, কাজে দেবদাস পুরো কলকাতা তার চাকর ধর্মদাসকে নিয়ে পুরো কলকাতা মাতাতে লাগলো। দেবদাসের যখন যেখানে যাওয়ার ইচ্ছা দেবদাস সেখানে যেত, যখন যেখানে খাবার ইচ্ছা সেখানে খেত, যখন যেখানে পড়ে থাকার ইচ্ছা দেবদাস সেখানেই পড়ে থাকত, এবং দেবদাসে তখন কেউ নেই, চন্দ্রমুখী নেই, পার্বতী নেই, চুনিলাল নেই, দেবদাসে শুধু দুইজন দেবদাসের সাথে আছে, একজন হচ্ছে তার চাকর ধর্মদাস, আর একটা হচ্ছে মদের মত। দেবদাস এই দুটো নিয়েই দেবদাসটা জীবনটা পার করতে লাগলো। আমরা এখন চলে যাই পার্বতী কেমন আছে। পার্বতী তার শ্বশুর বাড়িতে ভালোই আছে, সংসার করছে, এবং পার্বতী তার পার্বতীর স্বামী যেহেতু অনেক বড় লোক, পার্বতী তার স্বামীকে পরামর্শ দিয়ে সে নানান ধরনের আশ্রয় কেন্দ্র খোলা শুরু করলো, যেখানে অসহায় মানুষরা আশ্রয় নিতে পারবে, কারণ পার্বতী নিজের গায়ের গয়না এর আগে বিলিয়ে দিয়েছে, এবং পার্বতী তার স্বামীর কাছ থেকে যে হাত খরচের টাকা পেত, সেই টাকা পার্বতী ব্যয় করতেছে গরিব মানুষকে অর্থ সাহায্য করার জন্য। একইভাবে সে স্বামীকে বুদ্ধি দিল যে আমাদের এখানে একটা আশ্রম করো, যে আশ্রমে যাদের যাবার কোনো জায়গা নাই সেখানে এসে যাতে মানুষকে আশ্রয় নেয়। পার্বতী এইসব কাজ নিয়ে ব্যস্ত আছে, মানে সে আসলে তার জীবনের কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করছে, এবং একটা পর্যায়ে যে পার্বতী এত টাকা খরচ করছে মানুষের জন্য, একটা পর্যায়ে সংসারের ভেতর থেকে পার্বতীর যে ছেলেমেয়েরা মানে আগের ঘরের যে ছেলেমেয়েরা, তারা মানে তাদের মধ্যে চাকর বাকরের মধ্যে একটা কথা উঠলো যে পার্বতী সংসারের টাকা তসনস করছে, পরকালের কথা ভেবে, পুণ্যের কথা ভেবে পার্বতী প্রচুর দান ছত্র করছে। এই কথা শোনার পর পার্বতী নিজেকে একদম সংসার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলল, এবং বিচ্ছিন্ন করে সে নিজের মতো থাকতে লাগলো। এবং শরৎচন্দ্র খুব ভালো একটা কথা বলেছে যে মানুষ দুইভাবে চিন্তা করে, মানুষের মনে যখন আশা থাকে তখন সে যখন চিন্তা করে তখন সেই চিন্তা করা সম্ভব আনন্দের একটা চিন্তা, অসম্ভব সুখের একটা চিন্তা, কিন্তু যে মানুষের মনে কোনো আশা নাই তার চিন্তাটা খুব গভীর হয় কিন্তু তার মধ্যে আনন্দ থাকে না, তার মধ্যে শুধু দুঃখ থাকে। পার্বতীর জীবনে তো কোনো আশা নেই, সে দেবদাসকে কোনোদিন পাবে না, কাজেই সে সবসময় দুঃখের চিন্তা করত। যাই হোক, এর মধ্যে পার্বতীর কাছে একদিন চিঠি আসে, পার্বতীর বান্ধবী মনোরমা লিখেছে পার্বতীর একটা চিঠি। কি লিখেছে? এই নানান কথা টথা লিখে লিখেছে, সেদিন দেবদাসের সঙ্গে দেখা হলো, দেবদাসের খবর কি তুমি পার্বতী রাখো, খুব ভালো হয়েছে দেবদাসকে তুমি বিয়ে করোনি, খুব ভালো হয়েছে দেবদাসের সাথে তোমার সম্পর্ক হয়নি, দেবদাস সারাদিন মদ খায় সারাদিন বাইজি বাড়িতে পড়ে থাকে, সারাদিন বেশা নিয়ে পড়ে থাকে এবং তাকে দেখে আর চেনার উপায় নাই যে সে দেবদাস। তার শরীর কালো হয়ে গিয়েছে, তার চোখের নিচে কালি, তার সারা শরীরে অযত্নের ছাপ। মনে হয় না দেবদাস আর বেশি দিন বাঁচবে। এই চিঠি পড়ার পর পার্বতী হতভম্ব হয়ে যাবে। সে জানতো যে দেবদাস মদ ধরেছিল, সে জানতো যে দেবদাস একটা মেয়ের খপ্পরে পড়েছিল, কিন্তু দেবদাস যে এতখানি নষ্ট হয়ে গেছে এটা পার্বতী কল্পনাও করেনি, কল্পনাও করেনি। এবং দেব আরো শুনল দেবদাস বাড়িতে কেবল যায়, কারণ সে তার ভাগের টাকা শেষ করে ফেলছে, বাড়িতে কেবল যায় হচ্ছে তার বড় ভাইকে নানানভাবে হুমকি ধামকি দিয়ে সে টাকা আদায় করে এবং তার নিজের যে সম্পত্তিগুলো আছে জমি জমা ওগুলি বিক্রি করে টাকা কারি কারি টাকা নিয়ে সে কলকাতায় আসে। এবং সেই সময় যখন তার বান্ধবী চিঠি লিখেছিল সেই সময় দেবদাস তার গ্রামের বাড়িতে রয়েছে টাকা সংগ্রহ করার জন্য। এই কথা শুনে পার্বতী একদিনে নোটিশে দুইটা পালকি নিয়ে, একটা পালকিতে সে আর একটা পালকি পাকা নিয়ে সে দেবদাসের বাড়িতে গেল। পার্বতীর ইচ্ছা হচ্ছে যে দেবদাসকে পেলে সে দেবদাসকে ধরে তার নিজের সংসারে তার নিজের ঘরে সে নিয়ে আসবে, কারণ পার্বতীর আশ্রয়ে কত মানুষ থাকে, দেবদাস থাকে সমস্যাতে। পার্বতী আসলো, আসার পর শুনল দেবদাস কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে চলে গেছে, কলকাতা চলে গেছে। অন্যদিকে চন্দ্রমুখী তখন একটা গ্রামে বাস করে, খুবই অজপাড়া গায়ে বাস করে এবং সেই গ্রামে চন্দ্রমুখী খুবই পপুলার, কারণ চন্দ্রমুখীর কাছে কিছু কাঁচা টাকা আছে, সে টাকা সে গ্রামের গরিব দুঃখীদের ধার দেয় যাতে তারা কৃষি কাজ করতে পারে, আবার ফসল হলে সে টাকা পরিশোধ করতে পারে। সেই চন্দ্রমুখীও একদিন শুনল যে তার সে যে গ্রামে আছে সেই গ্রাম থেকে জাস্ট দুইটা গ্রাম পরেই হচ্ছে দেবদাসদের গ্রাম, এবং সেই গ্রামে দেবদাস নামে একজন ছিল এবং তার অবস্থা খুবই খারাপ, সে সারাক্ষণ মদ এবং মেয়ে মানুষ নিয়ে রয়েছে। এই কথা শুনে চন্দ্রমুখীও থাকতে পারল না, একদিক থেকে পার্বতী গেছে দেবদাসের বাড়িতে দেবদাসকে উদ্ধার করার জন্য, আরেক দিক থেকে চন্দ্রমুখীও পায়ে হেঁটে দেবদাসের বাড়িতে ছদ্মবেশে চলে এসেছে দেবদাসকে উদ্ধার করার জন্য। কিন্তু দুজনেই ব্যর্থ, কারণ দেবদাস ততক্ষণে বাড়ি ছেড়ে আবার সে কলকাতার মধ্যে, কলকাতার কোটি কোটি মানুষের মধ্যে সে হারিয়ে গেছে। পার্বতী তো হতাশ হয়ে সে বাড়িতে চলে গেল, কারণ তার একটা সংসার আছে, তার স্বামী আছে, সে পার্বতী চাইলেই কলকাতায় দেবদাসকে খুঁজতে বেরোতে পারবে না। কিন্তু এখানে চন্দ্রমুখীর একটা সুবিধা ছিল, চন্দ্রমুখীর তো কোনো সংসার ছিল না, চন্দ্রমুখীর তো কোনো স্বামী নেই। কাজেই চন্দ্রমুখী ঠিক করলো যে করেই হোক দেবদাসকে বাঁচাতে হবে, চন্দ্রমুখী কলকাতায় চলে আসলো, গ্রামের সব জিনিসপত্র বা বিক্রি করে দিয়ে সে কলকাতায় চলে আসলো। কলকাতায় এসে চন্দ্রমুখী সেই আগের বাড়িটাতে উঠলো, উঠে সে আবার নতুন করে গয়না বানালো, নতুন করে সে জামা কাপড় কিনলো এবং ঘরটাকে সে আবার আগের মতো করে সাজালো এবং সে আবার প্রতি রাত্রে পুরুষ মানুষদেরকে দাওয়াত করা শুরু করলো। চন্দ্রমুখী পুরুষদেরকে দাওয়াত করা শুরু করলো অন্য কোনো উদ্দেশ্যে,
এই আশায় যে একদিন অদৃশ্য মানুষের ভিড়ে
একদিন হয়তো দেবদাস তার কাছে আসবে, কারণ কলকাতার যারা মাতাল পুরুষ তারা বিভিন্ন মেয়েদের কাছে যায়, তো যেহেতু দেবদাস একজন মাতাল বকে যাওয়া মানুষ একদিন সে ঘুরতে ঘুরতে চন্দ্রমুখীর কাছে আসবে। চন্দ্রমুখী সোজা কথা তার বাইজির দোকানটা আবার খুললো, সেই দোকানে প্রত্যেক দিন নানান মানুষ আসে, চন্দ্রমুখী তাদের সঙ্গে খুব ভদ্রভাবে গল্প করে এবং যত ছেলে তার রাত্রে তার কাছে আসে চন্দ্রমুখী খুব আগ্রহ নিয়ে সেই ছেলের সঙ্গে কথা বলা শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি দেবদাসকে চেনো, তুমি কি জানো দেবদাস কোথায় আসে। সেই লোক তা আকাশ থেকে পড়ে বলে দেবদাস দেবদাস। তখন যখন চন্দ্রমুখী বুঝে যে এই লোকটা দেবদাসকে চেনে না, তখন চন্দ্রমুখী সেই লোকটাকে বের করে দেয়। পরদিন আবার নতুন একটা ছেলে আসে চন্দ্রমুখীর কাছে, চন্দ্রমুখী আবার তার সাথে আয়োজন করে গল্প করতে বসে, তাকে খাতির করে, তাকে খাওয়ায়, তারপর আবার গল্প শুরু করে। আচ্ছা তুমি কি এরকম একটা লোক আছে খুব সুন্দর দেখতে, তার বাবা জমিদার ছিল, প্রচুর টাকা পয়সার মালিক, তুমি চেনো এই লোকটাকে, তার নাম দেবনাথ। সেই বুড়ো কার কার কথা বলছো, দেবনাথ আমি তো চিনি না। এটা শোনো, যখনই চন্দ্রমুখী টের পায় যে এই লোকটা দেবদাসকে চিনে না, আবার চন্দ্রমুখী তাকে দেখতে থাকে। এইভাবে চন্দ্রমুখী মাসের পর মাস সে তার বাইজির দোকানটা তার বাসাতে আবার সবার জন্য খুলে দিল, এই আশায় হয় একদিন এই বাড়িতে দেবদাস আসবে, নয়তো এমন কেউ আসবে যে দেবদাসকে চেনে। কারণ কোটি কোটি মানুষের মধ্যে চন্দ্রমুখী কি করে দেবদাসকে খুঁজে বের করবে। এর মধ্যে একদিন
চন্দ্রমুখী পূজা করে রাত্রেবেলায় ফিরছে, হঠাৎ করে সে দেখে বেশ রাত্রে রাত 10টার দিকে একটা লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে আপন মনে মাতাল অবস্থায় কথা বলছে, আপন মনে কথা বলছে। তার গলার স্বর শুনে চন্দ্রমুখীর বুকটা ধক করে উঠল, একদম ধক করে উঠল যে ব্যাপার কি, গলাটা আমার চেনা চেনা কেন লাগছে। তারপর অন্ধকারের মধ্যে চন্দ্রমুখী ঠিক চিনতে পারছে না, সে একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর চন্দ্রমুখী সত্যিকার অর্থে ভীষণ চমকে গেল, কারণ সেই লোকটা মদ খেয়ে মাতাল হয়ে গান গাইছে, শুনল সই শুন মনের মানুষ কই, শুনল কি শুন সই সই মনের মানুষ কই। চন্দ্রমুখী হতভম্ব হয়ে বলল, তুমি দেবদাস না? দেবদাস তখন ঘোর মাথা, দেবদাস বলল, হ্যাঁ কে কে দেবদাস? তখন চন্দ্রমুখী রাত বুঝতে পারতে দিল না এই লোকটাই দেবদাস। চন্দ্রমুখী বলল, আমাকে চিনেছ? কে তুমি? তখন চন্দ্রমুখী বুঝে গেছে যে দেবদাস এখন পুরোপুরি মাতাল, তার মাথা কাজ করছে না। চন্দ্রমুখী খপ করে দেবদাসের হাত ধরল, হাত ধরে বলল, তুমি আমার সাথে আসো। দেবদাস বলল, আমি কেন তোমার সাথে যাব? তখন চন্দ্রমুখী বলল, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে দেবদাস। দেবদাস বলল, আমি তোমাকে চিনি না, আমি দেবদাসও না, আমি তোমার সঙ্গে যাব না। চন্দ্রমুখী বলল, তুমি আমাকে চিনতে পারছো না, তুমি দেবদাস, আমি চন্দ্রমুখী। দেবদাস কিছুতে চিনতে পারছে না, সে তো পুরো মাতাল, ব্ল্যাক আউট অবস্থা আছে, না আমি যাবো না, না আমি যাবো না। তখন চন্দ্রমুখী কোনো উপায় না দেখে বলল, চলো আমি তোমাকে মদ খাওয়াবো। এই কথা শুনে দেবদাস ঠিক করে হেসে দিল, সত্যি খাওয়াবে? হ্যাঁ তোমাকে মদ খাওয়াবো। দেবদাস বললো, তাহলে চলো। চন্দ্রমুখী বললো, হ্যাঁ চলো। কিন্তু ওই লোক দেবদাস তো হাঁটতে পারতেছে না, সে তোলে পড়ে যাচ্ছে। চন্দ্রমুখী অনেক কষ্টে এত বিশাল এক দেবদাসকে ধরে হ্যাঁ টানা হেঁচড়া শুরু করলো। দেবদাস শুধু মদ খাবে এই উৎসাহে, যে লোক চলতে পারছিল না, দাঁড়ায় থাকতে পারছিল না, সে শুধু মদ খাওয়ার উৎসাহে, যে কেউ একজন তাকে মদ খাওয়াবে এই উৎসাহে সে মানে খুবই এনার্জি পেল এবং সে কোনো রকমে ই পর্যন্ত চন্দ্রমুখীর বাড়ি পর্যন্ত চলে গেল। এবং বাড়ি পর্যন্ত যাওয়ার পর চন্দ্রমুখী তাকে পানি খেতে দিল, আলো জ্বালালো। তখন সে চন্দ্রমুখী চেহারা দেখে বলল, বাহ তুমি তো বেশ খাসা জিনিস। চন্দ্রমুখী হেসে দিল, কারণ চন্দ্রমুখী বুঝতে পারছে যে দেবদাস তাকে চিনতে পারছে না। তো দেবদাস বলল, শোনো মেয়ে, আমার পকেটে কিন্তু কোনো পয়সা নাই, এই যে তুমি আমাকে খাতির যত্ন করছো খাওয়াচ্ছ, তুমি কিন্তু ঠকবা, আমি কিন্তু তোমাকে কিছুই দিতে পারবো না। চন্দ্রমুখী বলল, আমার কিছু লাগবে না, তুমি জাস্ট শুয়ে থাকো, তুমি ঘুমা। বললে এই চন্দ্রমুখী প্রথমবারের মতো দেবদাসকে নিয়ে ঘুমালো এবং ঘুম পাড়ালো দেবদাসকে। এবং যতক্ষণ দেবদাসের জ্ঞান ছিল, দেবদাস বারবার চন্দ্রমুখীকে বলছিল, রূপসী কোনো আশা নাই, পকেটে আমার কোনো পয়সা নেই, কোনো পয়সা নেই রূপসী, কোনো আশা নাই। চন্দ্রমুখী বললো, ঠিক আছে পয়সা পরে দিও। তখন আবার দেবদাস বললো, কাউকে বিশ্বাস করো না, বুঝছো, কেউ ট্রাস্টে নেই বলি। তো চন্দ্রমুখী, ঠিক আছে আমি কাউকে বিশ্বাস করবো না। আবার তার ঘুম ভাঙে, বলে কোনো আশা নাই রূপসী, পকেটে কোনো পাতিয়া নাই। চন্দ্রমুখী, তারপর ঘুমাও ঘুমাও। পরে শেষমেশ দেবদাস ঘুমালো, পরদিন দুপুরে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেবদাস চোখ মেলে দেখলো পাশে চন্দ্রমুখী বসে রয়েছে, এবং তখন দেবদাসের গতকালকে রাত্রের কথা মনে পড়লো, যে রাত্রে সে খুব মাতাল হয়ে গিয়েছিল এবং কেউ একজন তাকে ধরে নিয়ে এসেছিল। দেবদাস হাসতে হাসতে চন্দ্রমুখীকে বললো, কালকে কোথা থেকে আমাকে ডাকাতি করে নিয়ে আসলে চন্দ্রমুখী? চন্দ্রমুখী বললো, আমি তো তোমাকে ডাকাতি করিনি, আমি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। ওটাকে কি ডাকাতি বলে? ডাকাতি মানে হচ্ছে এই যে অন্যের জিনিস আমি জোর করে মারামারি করে কেটে ধরে নিয়ে আসি, সেটাকে ডাকাতি বলে। আমি তো দেবদাস তোমাকে ডাকাতি করিনি, তুমি পথে পড়েছিলে, আমি তোমাকে কুড়িয়ে এনেছি। দেবদাস বলছে, বাহ বেশ ভালো কথা শিখছো তো। তো যাই হোক, তারপর দেবদাস চন্দ্রমুখী গল্প করতে লাগলো, চন্দ্রমুখী দেবদাসকে রান্না করে খাওয়ালো। এবং যখন সে দেবদাসকে গোছলের আয়োজন করছে, তখন দেবদাস জামা খোলার পর চন্দ্রমুখী একটা জিনিস দেখে অবাক হয়ে গেল, যে দেবদাসের পেটে ব্যান্ডেজ করা, একটা ফানেল দেয়া, একটা ব্যান্ডেজ দেয়া,
তো বলল যে দেবদাস তোমার পেটে কি হয়েছে, তোমার পেটে এটা কি? তখন দেবদাস বলল যে জানি না, মানে আমার পেট ব্যথা হয়তো তা একটা কাপড় বেঁধে রেখেছে ঠান্ডা পানি বেঁধেছে। তখন চন্দ্রমুখী অসম্ভব অভিজ্ঞম নিয়ে প্রচুর মাতাল লোক সে দেখেছে। তখন চন্দ্রমুখী বুঝলো যে দেবদাস ভালো রকমের অসুস্থ। তো দেবদাস বলল তোমার কি পেটে ব্যথা হয়? দেবদাস বলল হ্যাঁ পেটে ব্যথা। তাহলে কি তোমার লিভার নষ্ট হয়ে গেছে? দুজন বোধ হয় গেছে নষ্ট হয়ে। চন্দ্রমুখী তখন সত্যিকার অর্থে বুদ্ধিমত্তার পরিচয় দিল। চন্দ্রমুখী ডাক্তার ডেকে নিয়ে আসলো এবং ডাক্তার এসে দেবদাসকে পরীক্ষা করলো। পরীক্ষা করে ডাক্তার যেটা বললো সেটা মোটেও ভালো কিছু না, যে দেবদাসের লিভারের অবস্থা খুবই খারাপ, প্রচুর মদ্যপানের ফলে, প্রচুর অনিয়ম করার ফলে দেবদাসের শরীর একদম ভেঙে গেছে। তবে আশা একদম হারাবার মতো কিছু নাই, দেবদাস যদি এখন থেকে ভালো হয়ে যায়, এখন থেকে যদি দেবদাস ভালো হয়ে যায় তাহলে দেবদাস এই যাত্রা বেঁচে গেলেও বেঁচে যাবে। তখন চন্দ্রমুখী প্রাণপণ দিয়ে দেবদাসের সেবা করতে হবে এবং কোনো অবস্থাতে দেবদাসকে সে মদ খেতে দিত না। চন্দ্রমুখীর আদর, চন্দ্রমুখীর ভালোবাসায়, চন্দ্রমুখীর স্নেহে দেবদাসের মদ খাওয়ার কথার মাথায় আসত না এবং দেবদাস ক্রমাগত চন্দ্রমুখীর সেবায় সুস্থ হয়ে উঠতে লাগল। এবং সুস্থ হয়ে উঠে রাখার পর দেবদাসের সাথে তার ভালো একটা সম্পর্ক হলো এবং চন্দ্রমুখী কিন্তু বয়সে দেবদাসের চেয়ে বড় ছিল, তো তারা তখন অনেক গল্প করতো। দেবদাসের মধ্যে চন্দ্রমুখীর প্রতি যে আগের যে ঘৃণাগুলো ছিল সেই ঘৃণা তার নাই। তো একদিন দেবদাস চন্দ্রমুখীকে বলল যে চন্দ্রমুখী নামটা অনেক বড়, আমি তোমাকে ছোট্ট করে অন্য একটা নামে ডাকতে চাই। চন্দ্রমুখী ঠিক আছে, নাম চন্দ্রমুখী নাম ছোট বলে তুমি চন্দ্র বলে ডাকতে পারো না, আমি তোমাকে বউ বলে ডাক। তখন চন্দ্রমুখী অবাক, দেবদাস বলল হ্যাঁ আমি তোমাকে বউ করে ডাক, বউ ভালোবেসে অনেক কষ্ট, আমি পার্বতীকে ভালোবেসেছি, ভালোবেসে আমি কষ্ট করেছি, আমি তোমাকে ভালোবেসে এখন আর কষ্ট পেতে চাই না, আমি আর ভালোবাসা ফাঁদে পা দেব না, আমি তোমাকে ভালোবেসে সুখী হতে চাই। এবং তাকে বউ হিসেবে চন্দ্রমুখীকে দেবদাস বউ হিসেবে ডাকতে লাগলো এবং একই সাথে দেবদাসের চিকিৎসাও চলতে লাগলো। এই সময় ডাক্তার মত দিল যে দেবদাসের আরেকটু সুস্থ হওয়ার জন্য দেবদাসের কলকাতায় থাকতে চলবে না, তাকে পশ্চিমে কোথাও লাইক এলাহাবাদ বা লাহোর এরকম কোনো একটা জায়গায়, মানে বায়ু পরিবর্তন যখন তখন তো মানুষের অসুখ হলে ডাক্তাররা এলাকা চেঞ্জ করতে বলবো যে অন্য এলাকায় গিয়ে থাকার জন্য। তো দেবদাস চন্দ্রমুখীর আশ্রয়ে, চন্দ্রমুখীর আদর যত্ন আরো কয়েক মাস থেকে তারপর দেবদাস এলাহাবাদ গেল তার স্বাস্থ্য আরো ভালো করার জন্য, আরো উন্নত চিকিৎসার জন্য। এখন প্রশ্ন হলো সে যখন এলাহাবাদ গেল তখন সে কেন চন্দ্রমুখীকে নিল? কারণ চন্দ্রমুখী সমাজে কোনো ভালো নারী হিসেবে পরিচিত ছিল না। সেই সময় যদি চন্দ্রমুখী দেবদাসের সাথে সকল কিছু অগ্রাহ্য করে যেতে পারতো বা দেবদাসও যদি নিতে পারতো অনেক ভালো হতো, কিন্তু সেটা যাওয়া উপায় ছিল না। চন্দ্রমুখী ওই জায়গায় রয়ে গেল, দেবদাস চন্দ্রমুখীকে ছেড়ে সে প্রথমে এলাহাবাদ গেল ভালো চিকিৎসার জন্য। এলাহাবাদ থেকে সে গেল লাহোর এবং লাহোরে যাওয়ার পর তার স্বাস্থ্য আরো ভালো হলো এবং লাহোরে যাওয়ার পর ছোট্ট একটা দুর্ঘটনা ঘটল। লাহোরে গিয়ে সে আবিষ্কার করলো এখানে চুনিলাল, যে চুনিলাল কলকাতায় নাই, চুনিলাল লাহোরে। আবার দুই বন্ধুতে দেখা হলো, সে চুনিলালের সঙ্গে দেখা হলো এবং যে দেবদাস সবে মাত্র সুস্থ হয়ে উঠছিল সেই চুনিলালের দুই বন্ধুর সাথে যেতে দেখা, যা রাজীবপুরে থাকে চুনিলাল একই কাজ করবো দেবদাস আবার ফর ওল্ড এজ সেক ওয়ান ফর দি রোড বলে সে দেবদাস আবার মদ খাওয়া শুরু করলো। দুই বন্ধু আবার মদ খাওয়া শুরু করলো এবং দেবদাসের শরীর এবার সত্যিকার অর্থে, মানে যে শরীরটা সবে সেরে উঠছিল সত্যিকার অর্থে এবার দেবদাসের শরীর খারাপ হওয়া শুরু করলো এবং সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর তার চোখ কৃষ্ণবর্ণ, তার স্বাস্থ্য শুকিয়ে হাড় তার বের হয়ে গেছে, সারাক্ষণ জ্বর থাকে, কাশি থাকে। এই অবস্থায় দেবদাস চিকিৎসা করানোর জন্য ওখান থেকে লাহোর থেকে গেল বোম্বে। বোম্বে সে হসপিটালে দেবদাস নানানভাবে প্রায় এক বছর ছিল, তাতে করে তার খুব বেশি উপকার হয়নি, কিন্তু দেবদাস বুঝতে পারছিল যে তার আয়ু ফুরিয়ে আসছে তার প্রায় জ্বর থাকে, সন্ধ্যার পর তার জ্বর খুব বেড়ে যায় এবং প্রচুর কাশি হয়, এবং পেটে ব্যথা থাকে এবং দেবদাস শুকিয়ে গিয়েছে, তার হাড্ডি বেড়ে গিয়েছে, তার মুখ সব অন্যরকম হয়ে গিয়েছে, যা হয় লিভার নষ্ট হয়ে গেলে মানুষের যে লক্ষণগুলো প্রকাশ পায়। এর মধ্যে দেবদাসের মনে হলো যে আমার একটু মার সঙ্গে দেখা করা দরকার, আমি আমার মার কাছে যাব। আমি জানি না মার কাছে আমি কিভাবে সামনে মার সামনে গিয়ে দাঁড়াবো এই স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে। তারপরেও দেবদাসের মনে হলো প্রত্যেকটা সন্তানের যা হয় সময় যখন ফুরিয়ে আসে তখন তার মা জিতি, দেবদাসের মা জিতি এখনো জীবিত আছে। দেবদাসের মনে হলো যে আমি একটু মার সঙ্গে আবার কবে দেখতে পাবো, আদৌ দেখতে পাবো কিনা জানি না, আমি একটু মার সঙ্গে দেখা করি। দেবদাস তার চাকরকে বললো যে চল কাশিতে যাই, একটু মাকে দেখে আস। এরপর বোম্বে থেকে দেবদাস এবং দেবদাসের চাকর ধর্মদাস দুজন ট্রেনে উঠলো, তারা মার সঙ্গে দেখা করতে যাবে দেবদাসের মার সঙ্গে। ট্রেন তো সেই সময়কার ট্রেন মানে চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন, এক স্টেশন থেকে ট্রেন আরেক স্টেশনে যায়, আরেক স্টেশন থেকে ট্রেন আরেক স্টেশনে যায়, দিন যায় রাত যায়। এর মধ্যে একদিন মাঝরাতে ট্রেন কোন এক স্টেশনে থেমেছে, আমার থেমে আছে, চাকর ঘুমিয়ে আছে, দেবদাসের অসম্ভব খারাপ লাগছে এবং দেবদাস প্রচুর কাশি হচ্ছে। কাশি যখন হলো তখন দেবদাস অনুভব করলো তার নাক এবং মুখ থেকে রক্ত পড়ছে এবং তার গা জল। তখন সে ডাকছে তার চাকরকে, যে চাকর ট্রেনের কামরায় ঘুমিয়ে রয়েছে ধর্মদাস, ধর্মদাস তখন তার চাকর ঘুমাচ্ছে। তখন চাকরটার দিকে তাকে দেবদাসের মায়া হলো, মায়া হওয়ার পর তার মনে হলো যে সারাদিন চাকরটা আমার পিছনে খেটেছে, ওকে নাই বেলা। দেবদাস একা এক কাজে গেল, প্রচন্ড জ্বর নেই এবং সেই সময় রেল স্টেশন যে স্টেশনে থেমেছিল সেই স্টেশন দেখে দেবদাস মনে হলো আরে এখানেই তো পার্বতী থাকে, এইখানেই তো মানে এই কাছের গ্রামেই তো পার্বতী থাকে। সে কাউকে কিছু না জানিয়ে মাঝরাত্রে, যেটা দেবদাসের পক্ষে সম্ভব, ঘোর গ্রস্তের মতো ট্রেন থেকে নেমে পড়ল এবং ট্রেনটা দেবদাসকে রেখেই স্টেশন থেকে চলে গেল। স্টেশনের বাইরে দেবদাস এসে, দেবদাস ভেবেছিল যে পার্বতীর বাড়ি এখান থেকে খুব কাছে, সে একটা ঘোড়ার গাড়ি ঠিক করার চেষ্টা করলো, পার্বতীর বাড়ি যাবে। কারণ দেবদাস ততক্ষণে বুঝে গেছে তার আয়ু একদমই নেই, সে জীবনের শেষবারের মতো, যেহেতু সে পার্বতীকে কথা দিয়েছে সে শেষবারের মতো পার্বতীকে দেখতে যাবে। ঘোড়ার গাড়ি ঠিক করার চেষ্টা করলো কিন্তু ঘোড়ার গাড়ি বললো ওই গ্রামের পথ, পার্বতী যে গ্রামে থাকতো গ্রামের নাম হচ্ছে হাতিপোতা গ্রাম, ওই গ্রামের পথ এত খারাপ ওই গ্রামে ঘোড়ার গাড়ি যাওয়া যাবে। দেবদাসের মন তখন ভেঙে পড়লো, তার ক্রমাগত কাশি হচ্ছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে, পার্বতীর সাথে আমার দেখা হবে না, আমার তো এই গ্রামে যাওয়া খুবই দরকার। তখন সে ঘোড়ার গাড়ি আলার দয়া হলো, সে বললো যে ঘোড়ার গাড়ি যাবে না তবে গরুর গাড়ি যাবে, কিন্তু গরুর গাড়িতে যেতে গেলে তিন থেকে চার দিন লাগবে যেতে। দেবদাস বলল তবু যাই, তবু তো পার্বতীর কাছে যাওয়া হবে। দেবদাস একটা গরুর গাড়ি ঠিক করে উঠল, দেবদাসের কাছে একশো টাকা ছিল, তখন গরুর গাড়ির ভাড়া হতো সর্বোচ্চ এক টাকা। দেবদাস গরুর গাড়িওয়ালা যাচ্ছে, সে গরুর গাড়িওয়ালাকে বললো যে তুমি কয়দিন লাগবে, তিন দিন লাগবে, তিন চার দিন লাগবে, তুমি তাড়াতাড়ি যাও, আমি তোমাকে অনেক টাকা বকশিস দেবো, তুমি আমাকে হাতিপোতা গ্রামে নিয়ে যাও। গরুর গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, দেবদাস সেই গরুর গাড়ির পিছনে শুয়ে আছে, সে ক্রমাগত কাশছে, তার গা কাঁপিয়ে জ্বর আসছে এবং কাশির দমকে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এবং সেই রক্ত যাতে গরুর গাড়িওয়ালা না দেখে এই জন্য দেবদাস সেই রক্ত তাড়াতাড়ি মুছে ফেলছে, সেই রক্তটা লুকাচ্ছে। হ্যাঁ, গরুর গাড়ি চলছে, এইভাবে গরুর গাড়ি যাচ্ছে। দুদিন পার হলো, তিন দিনের দিন দেবদাস বুঝে গেল যে তার হাতে একদমই সময় নেই। সে গরুর গাড়িওয়ালাকে বলল যে আর কত দূর, আর বেশি দূর নাই, আমরা কালকে সকাল নয়টার মধ্যে, আমরা আজকে রাত দশটার মধ্যে ওখানে পৌঁছাব। তখন দেবদাস বললো যে ঠিক আছে যাও, যাচ্ছে তো যাচ্ছেই, রাত দশটাও বাজে না, পথ ফুরায় না। এক পর্যায়ে দেবদাস পকেট থেকে একশো টাকা বের করে গরু গাড়িওয়ালাকে বললো আমি তোমাকে পুরো একশো টাকাই দেব, তুমি আরো জোরে যাও, তুমি আরো জোরে যাও। রাত বারোটার দিকে গরুর গাড়িওয়ালা দেবদাসকে নিয়ে
ঠিক পার্বতীর বাড়ির সামনে একটা বট গাছ আছে, ওখানে পৌঁছে। পৌঁছানোর পর সে দেবদাসকে, মানে দশটায় পৌঁছানোর কথা বারোটায় পৌঁছে, সে দেবদাসকে ডাকলো, বাবু উঠেন উঠেন আমরা চলে আসছি। কিন্তু দেবদাস তখন আর কোনো সাড়া দেয় না। কিন্তু দেবদাস কি মারা গেল? তাহলে না, দেবদাস বেঁচে আছে। দেবদাস তখনও তাকাচ্ছে, তার গায়ে হাত দেওয়া যাচ্ছে না, তার গা ঘাপড়ে যাচ্ছে জ্বরে, তার চোখ রক্ত বন্ধ। দেবদাস তাকিয়ে আছে। গুরু গাড়িওয়ালা যখন জানালো যে আমরা হাতিপোতা গ্রামে চলে এসেছি, এই কথা শুনে দেবদাসের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিন্তু কথা বলার শক্তি দেবদাসের ছিল না। দেবদাস অনেক কষ্ট করে তার পকেট থেকে ১০০ টাকার নোট বের করে দিল। দারোয়ান হতভম্ব হয়ে দেখলো যে লোকটা সত্যি সত্যি তাকে ১০০ টাকা দিচ্ছে। তো দারোয়ান আর কি করবে? দারোয়ান রাত ১২টা বাজে, কাকে সে ডাকবে? গ্রামের সে দেবদাসকে কোনো রকমে গরুর গাড়ি থেকে নামালো, নামিয়ে সে বট গাছের নিচে শুয়ে দিল। এবং দেবদাসের সাথে কোনো সুটকেস ছিল না, কোনো কিছুই ছিল না। দেবদাসের গায়ের একটা চাল শাল ছিল, গায়ে দামি পাঞ্জাবি, এবং তার হাতে একটা আংটি, ঠিক আছে, এবং তার পকেটে কিছু চিঠি। এই রেখে দারোয়ান সকাল পর্যন্ত পাশে বসে রইল। এর মধ্যেই দেবদাস, এর মধ্যে ভোর হলো। ভোর হওয়ার পর গ্রামে একটা কথা ছড়ায় পড়লো যে
কে এক লোক আসছে
এবং সে বট গাছের নিচে মরে পড়ে আসছে। লোকজন, সাধারণত লোকজন যা হয়, লোকজন গেল, যাওয়ার পর দেখলো যে দারুণ দেখতে একটা লোক, সে মরে পড়ে আসছে। তার গায়ে দারুণ জামা কাপড়, খুব দামি জামা কাপড়, দামি শাল, তার হাতে দামি আংটি, তার পায়ে দামি জুতো। এই লোকটাকে কেউ চেনে না। পার্বতীর স্বামী এবং পার্বতীর ছেলেও তাকে দেখতে গেল। তারা বলল আহা, তারা দেবদাসের পৈতে দেখে বুঝলো যে লোকটা ব্রাহ্মণ। দেবদাসের আংটি টাংটি খুলে, শাল টাল খুলে, পুলিশ আসলো, পুলিশ এসে এগুলো দেখলো, এবং তারপর দেবদাসের পকেটে দুটো চিঠি পাওয়া গেল। একটা চিঠিতে লেখা, তোমাকে আর টাকা দেওয়া সম্ভব না, এটি তোমার দাদার বীরদাস, মানে দেবদাস তার দাদাকে চিঠি লিখেছিল টাকার জন্য। তার দাদা দেবদাসের বড় ভাই চিঠিটা উত্তর দিয়েছে, তোমাকে টাকা দেওয়া সম্ভব না, ওই চিঠিটা আছে। আরেকটা চিঠি আছে হচ্ছে দেবদাসের মায়ের, সেখানে একটা লাইন লেখা, তুমি কেমন আছো হরিমতি দাস। তো দুটো চিঠি থেকে
দুটো নাম জানা গেল,
হরিমতি দাস, বীরদাস, এবং দুটো চিঠিতেই দেবদাস সম্বোধন করা আছে। এবং দেবদাসের হাতে একটা উল্টি আঁকা ছিল, ডি লেখা, যেটাকে দেবদাস বলে। ইন্সপেক্টর সেই পুলিশ সেই ডাক্তার বলতে বললো, হ্যাঁ, যিনি মারা গিয়েছেন তিনি দেবদাস, তার গ্রামের বাড়ি কালসোনাতে। এখন এই মৃতদেহ নিয়ে কি করবে? এই মৃতদেহ কেউ আর এই মৃতদেহ মানে লাশের দায়িত্ব নিতে রাজি হলো না। তো এটা কোনো রকমে ওই যে ডোমদের কাছে দিয়ে দেওয়া হলো, তারা কোনো রকমে এটা ভাগাড়ে ফেলে দিল। এবং শেষমেশ শেয়াল কুকুর, মানে কোনো রকম, মানে একটা হিন্দু ব্রাহ্মণকে যেভাবে চিতায় পোড়ানো
হয়
দেবদাসের কপালে, শেয়াল কুকুর দেবদাসের লাশ। পার্বতীও এই গল্প শুনলো, কিন্তু পার্বতী তার জানে না। পার্বতী এই গল্প শুনলো, পার্বতীর বাড়ির দাসী ভাড়া বলছে, এরকম একটা লোক আমাদের বাড়ির সামনে এসে, জানো দিদি, আমাদের বাড়ির সামনে এসে একটা লোক কিন্তু খুবই সুন্দর মারা গেছে। পার্বতী শুনে বলল, আহা, লোকটা কাশতে কাশতে মারা গেছে। পার্বতী শুনে বলল, আহা, দেবদাস মরার সময় পানি চাচ্ছিল, এক ফোঁটা পানি তার জুটে না। শুনে পার্বতীর চোখে জল চলে এলো। পার্বতী আবারও বলল, আহা। পার্বতী কাজ করছিলেন তবু। তখন পার্বতী ছেড়ে এসে বলল যে, এই শুনছ মা, যে লোকটা আজকে মারা গেছে না, এটা
তোমাদের গ্রামে,
তোমাদের গ্রামে, তুমি কালসোনাপুরের গ্রামের না, তোমাদের গ্রামে। তখন পার্বতী বলল, তাই আমাদের গ্রামের কি নাম? বললো, তার নাম দেবদাস। দেবদাস? হ্যাঁ। এবং তার বীরদাস নামে একটা ভাই আছে। তখন পার্বতী, হ্যাঁ, এটা তো আমাদের দেবদাস, পরিমতি তার মার নাম, হ্যাঁ, এটা তো তার মার নাম। তখন পার্বতী পাগলের মতো দেবদাস বলে চিৎকার দিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসলো, সেই শূন্য বটগাছটার নিচে। ওখানে দেবদাস নিয়ে ততক্ষণে তার শরীর
শিয়াল কুকুর খাচ্ছে, ওখানে কেউ নেই। দেবদাসে পার্বতী সে জায়গায় বসে পড়ল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল এবং পার্বতীর মনে হল যে দেবদাস তার কথা রেখেছে। দেবদাস সত্যি সকল কিছু অগ্রাহ্য করে পার্বতীর কাছে এসেছে এবং পার্বতী জিজ্ঞেস করল, ও সারা রাত এখানে ছিল? সুমন, হ্যাঁ, ও রাত 10টায় এসেছিল এখানে, সারাটা রাত বাড়ির সামনে ছিল। পার্বতী অঝরে কাঁদতে থাকে। আমাদের শ্রোতাদের মধ্যে যারা দেবদাসের গল্প শুনছেন, আমি জানি না এখন পার্বতী কেমন আছে, আমি জানি না এখন চন্দ্রমুখী কেমন আছে, আমি জানি না অন্যরা কেমন আছে, আমি শুধু আমার শ্রোতাদেরকে এইটুক বলতে চাই এবং আমার জানতে ইচ্ছা করে না পার্বতী কেমন আছে, চন্দ্রমুখী কেমন আছে, চুনিলাল কেমন আছে, আমি শুধু আমার শ্রোতাদের এইটুক বলতে চাই, দেবদাসের মতো হতভাগ্য, অসংযমী এবং পাপিষ্ঠের মতো কোনো ছেলের সাথে যদি তোমাদের পরিচয় হয় তাহলে তাহার জন্য একটি প্রার্থনা করো, প্রার্থনা করো তার জীবনে আর যাই হোক এমন করে মৃত্যু যেন না হয়। মানুষ তো মরবে, এই মরাটাকে তো আমরা আটকাতে পারব না, কিন্তু মরার সময় যেন সে একটা স্নেহময় হাত তার কপালে পায়, একটা করুণাময় মুখ দেখে যেন সে এই জীবনটা শেষ করতে পারে, মরার সময় এক ফোঁটা পানির জন্য তাকে যেন কাঁদতে না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন তাছরুবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। আমরা আজকে করলাম দেবদাস স্পেশাল, এটা গত পর্বে শুরু হয়েছিল, আজকে শেষ হলো। রাজীব, মানে দেবদাসের কপাল আসলেই খারাপ, কারণ সে তার প্রথম জীবনে একটা সত্যিকারের ভালোবাসা পেয়েছিল, সে ভালোবাসার নাম ছিল পার্বতী। সে পার্বতীকে পায় নাই, কারণ পার্বতীর বয়স দেবদাসের চাইতে কম ছিল, দুজনেই ছেলে মানুষ ছিল এবং পার্বতীর সাথে তার ভালোবাসা ব্যর্থ হয়েছে এবং বড় প্রেম কেবল মানুষকে কাছে টানে না, বড় প্রেম অনেক দূরে ছেলে দেয়। দেবদাস এবং পার্বতীর প্রেমটা অনেক বড় প্রেম ছিল, এই বড় প্রেম তাদের দুজনকে জীবনের দুই দিকে ঠেলে দিয়েছে। এরপর দেবদাসের জীবনে আরেকটা নারী আসে, তার নাম চন্দ্রমুখী। এই প্রেমটাও খুব জেনুইন এবং সত্যিকারের ভালোবাসা ছিল, চন্দ্রমুখীও তার সর্বস্ব দিয়ে দেবদাসকে ভালোবেসেছিল। কিন্তু এইখানে দেবদাসের সংকট ছিল অন্য একটা, সেখানে সমাজের কারণে দেবদাসের পক্ষে সম্ভব ছিল না চন্দ্রমুখীকে গ্রহণ করে নেয়া বা বরণ করে নেয়া। দেবদাস এক অর্থে খুব ভাগ্যবান, সে দুটো খাঁটি নিখুঁত অবিকল মনের মতো দুটো ভালোবাসা পেয়েছিল। পার্বতীর ভালোবাসা সে হেলায় হারিয়েছিল, ঝগড়ায় হারিয়েছিল, আর চন্দ্রমুখীকে সে কাছে পেল না সমাজ এবং লোকলজ্জার কারণে। তো দেবদাস ভাগ্যবান যে সে সত্যিকারের দুটো ভালোবাসা পেয়েছিল, কিন্তু দেবদাসের চাইতে দুর্ভাগ্যবান আর কে আছে এই পৃথিবীতে যে সত্যিকারের দুই দুটো ভালোবাসা পেয়েও সে সুখী হতে পারল না এবং সে কাউকে সুখী করতে পারল না। পার্বতী তার ব্যক্তিগত জীবনে আর কোনোদিন সুখী হয়নি, সে সংসারের মধ্যে থেকেও একটা অসংসারী এবং সন্ন্যাসীর জীবন যাপন করল। আর চন্দ্রমুখী তা যার জীবনে ছিল বাইজির জীবন, যার জীবন ছিল পুরুষের মনোরঞ্জন করার জীবন, সে চন্দ্রমুখীকেও সে বদলে ফেললো, সে চন্দ্রমুখীকেও সন্ন্যাসী মানিয়ে ফেললো। একটি পুরুষ দুজন নারীকে একদম মানবতাবোধের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেল, একদম সন্ন্যাসী বানিয়ে ফেললো, বাট সে নিজে সুখী হতে পারলো না। যে ছেলেটা আজীবন খুবই মানে যে আপনি যে ডায়লগটা বলেছিলেন যে দেবদাসকে তার মা খাইয়ে দিত, তার টাকা পয়সার অভাব ছিল না, দেবদাসের মানে এক গ্লাস পানি দেবদাসকে কখনো ঢেলে খেতে হয়নি, সেটার জন্য দেবদাসের চাকর ছিল, কিন্তু দেবদাসকে ফাইনালি এমন
ভাবে মরতে হলো যে মৃত্যুর সময় তার মুখে এক ফোঁটা পানি ঢেলে দেবার মতো কেউ ছিল না, যে মৃত্যুর সময় তার কপালে কেউ একজন স্নেহের হাত থাকবে এটা ছিল না। এবং মানুষ যখন মরে তখন সে কি দেখতে দেখতে মরে, একটা মানুষ যখন জন্মায় তখন সে দেখে সবাই হাসছে তাকে নিয়ে, আবার সে যখন মরে তখন দেখে যে আশেপাশে সবাই তাকে নিয়ে কাঁদছে, মানুষের কান্না দেখতে দেখতে একটা মানুষের মৃত্যু ঘটে। সে নিঃশালা হোক, সে কোটিপতি হোক, সে সবচেয়ে পুণ্যবান মানুষ হোক, সে সবচেয়ে পাপী মানুষ হোক, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় যে স্বাদটা সে মৃত্যুর আগে পায় সেটা হচ্ছে অসংখ্য তার আপন মানুষ তারা কাঁদছে। দেবদাস এত দুর্ভাগা যে সে কারো চোখের জল, কারো করুণার চোখ দেখেও সে মরতে পারল। আমরা প্রচুর ঠাট্টা ফালতু করি, কিন্তু আমরা কেন জানি হঠাৎ করে আমাদের ঝোঁক হলো যে আমরা দেবদাস নিয়ে শো করবো এবং আমরা দেবদাস নিয়ে মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা দুজনে আমি এবং রাজীব দেবদাসের ভিতরে এত বেশি ডুবে গিয়েছিলাম যে এখানে আমরা মজা করার কোনো কিছু পাইনি। আমাদের এই শোটা কেমন লাগবে এটা জানাতে তোমরা ফোন দিতে পারো, বা দেবদাস পার্বতী বা চন্দ্রমুখী সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য বিশ্লেষণ থাকলে সেটা জানাতে পারো 5815926 এই নম্বরে। তোমাদের সঙ্গে আমরা এখন ফোনে কথা বলবো, আমরা চট করে একটা ফোনে চলে যাই। হ্যালো, কে বলছিলেন?
আর যখন প্রথম পরে ছিলাম মানে সেই কৈশোরের সেই অনুভূতিটা মনে হলো আজকে অনেকদিন পরে সেই সার্টিফিকেট পেলাম।
অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনাকে আপনার ভালো লাগার জন্য। আমি একটু রাজীবের কাছে যেতে চাই। রাজীব, দেবদাসটা কেন এত দুঃখী হয়
না? সেটাই মানে সত্যিকার অর্থে আমি একটা ঘোরের মধ্যে আছি রবি, এবং শেষ হওয়ার পর এবং শেষটা এতটাই বুকে তীক্ষ্ণভাবে এসে বেঁধে, এবং একজন মানে কখন শরৎচন্দ্রকে একসময় গালি দিতে ইচ্ছা করে যে তুই এত খারাপ কেন শরৎচন্দ্র, তুই এত খারাপ। আবার শরৎচন্দ্রের প্রতি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসে একজন মহান শিল্পীর সার্থকতা এখানেই, যে একজন শিল্পী মানুষের মনের মধ্যে সেই অনুভূতিটাকে জন্ম দিতে পারেন, সেটা হাসির অনুভূতি হতে পারে, সেটা কান্নার অনুভূতি হতে পারে। একজন মহান শিল্পীর পক্ষেই মানুষকে সুন্দরভাবে হাসানো সম্ভব এবং গভীরভাবে বেদনায় আচ্ছন্ন করা সম্ভব, শরৎচন্দ্র সেটা পেরেছেন। এবং আমরা যখন প্রথম পর্বটা নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে খুব হ্যাপি এন্ডিং এর একটা শেষ হতে পারতো, এটা খুবই সম্ভব ছিল যখন শরৎচন্দ্র ফিরে যাচ্ছিল, দেবদাস যখন ফেরত যাচ্ছিল এবং কলকাতার পাট চুকিয়ে, এবং সেখানে গিয়ে পার্বতী মেনে নিতেই পারতো, ঠিক আছে অভিমান তো হয়ই, পার্বতী মেনে নিলেই কিন্তু সব ঝামেলা চুকে যেত, হয়তো দুই পরিবারের মধ্যে একটু ঝামেলা হতো, দুই পরিবার হয়তো একটু কিছুদিন মুখ দেখা থেকে বন্ধ থাকতো, কিন্তু এক সময় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়তো মেনেও নিত। কিন্তু শরৎচন্দ্রই চাননি, শরৎচন্দ্র তার সৃষ্টিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন যে আজ থেকে 100 বছর পরেও মেন্টোস বাত্তি জ্বালা নামে একটা শো হয়, যে শোটা প্রচন্ড ফাজলামো করা হয়, খুবই হালকা একটা শো,
যেখানে গণহারে প্রেম করা হয়,
গণহারে প্রেম করা হয়,
গণপ্রেমকে উৎসাহিত করা হয়,
গণপ্রেমকে উৎসাহিত করা হয়, এবং এখানে প্রেমের মহান আদর্শের কোনো কথা বলা হয় না, এখানে প্রেমটাকে একটা ঠাট্টার ছলে নেওয়া হয়, প্রেমটাকে একটা খেলার ছলে নেওয়া হয়, প্রেমটাকে নিয়ে অনেক ফাজলামো করা হয়। এখানকার দুজন উপস্থাপক অসংখ্যের সঙ্গে প্রেম করেছেন, এবং শরৎচন্দ্রর সার্থকতা এখানেই যে 100 বছর পরে এসে সেই একই শোতে সেই দুইজন উপস্থাপক এমন একটা প্রেমকে উপস্থাপন করবেন, জানা গল্পটাই, শরৎ কে না জানে, জানা গল্পটাই আবার মানে প্রকৃতির হয়ে আপনার, এবং যেখানে এই কথাটা উচ্চারিত হবে যে প্রেম সত্যিকার অর্থে খুবই মহান একটা জিনিস, প্রেম সত্যিকার অর্থে খুবই পবিত্র একটা জিনিস, এবং সেই পবিত্র প্রেমের স্পর্শে আমি কি বলবো, আমি আসলে একদমই এলোমেলো হয়ে
গেছি। আমি বেশ অবাক হচ্ছিলাম রাজীব, সেটা হচ্ছে যে এই শোর প্রিপারেশনে একজন আজকে আমি দুপুরে ইটা পড়েছি, কি বলে এই আজকে এই বইটা পড়েছি, এবং যেটা হচ্ছে শরৎচন্দ্র এই দেবদাসটা কত অসংখ্যবার আমার জীবনে প্রত্যেকবার একই অনুভব, আজকে দুপুরে পড়তেছিলাম, আজকে দুপুরে কেন পড়তেছিলাম, আজকে দুপুরে পড়তেছিলাম যে আমার ইনফরমেশন দরকার, গল্পের বাঘগুলো জানা দরকার, পাঠক হিসেবে পড়ছিলাম না, আমি এটা নিয়ে শো করবো এটার জন্য পড়ছিলাম। এবং আমি পড়তে গিয়ে এক সময় আমি লক্ষ্য করলাম যে আমার গলা মানে গলায় দলা পাকানো কান্না জমে গেছে এবং আমি রাগাতে পারছিলাম না, আমাকে বিরতি দিয়ে দিয়ে পড়তে হচ্ছিল। একই এন্ডিং আমরা সবাই জানি যে একইভাবে দেবদাস মরবে, কিন্তু শরৎচন্দ্র কি এমন জাদু তার এই লেখার মধ্যে লিখে রেখেছে যে যতবার পড়ি ততবার আমি যখন শেষটুক বলছিলাম রাজীব, আপনি শুরুর দিকে একরকম ছিলেন, যখন শেষটুক যখন বলছিলাম তখন আমিও আপনার মুখ জাহিদের মুখ দেখে এবং আমি কল্পনা করতে পারছিলাম যে আমাদের অন্য শ্রোতাদের কি করুণ পরিণত হয়েছে, তারা কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন এবং আমরা কাউকে কষ্ট দিতে চাইনি, আমরা একটা প্রেমের কথা বলতে চাইছি। আমি রাজীব আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় দেবদাস এবং পার্বতীর যে প্রেম, এরকম নিখুঁত এরকম পবিত্র প্রেম আমাদের এখনকার সমাজে খুব বেশি আছে?
খুব বেশি নাই রয়েছে, এটা খুব এটা বাস্তবতা মেনে নিতে হবে, এটা খুবই সত্যিকার অর্থে এখনকার আমাদের প্রেমটা খুবই হালকা হয়ে গেছে, এখনকার প্রেমটা খুবই খুবই আমাদের গভীরতা নেই প্রেমের মধ্যে, আবেগের অনুভূতিগুলোর মধ্যে নেই, কিন্তু তারপরও একেবারে যে নেই তা কিন্তু নয়, এখনো কিছু কিছু এর মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক আপনি খুঁজে পাবেন, যার মধ্যে কোথাও পার্বতী এবং দেবদাসের প্রেমের সেই পবিত্রতার ছোঁয়াটুকু আছে।
চন্দ্রমুখীর প্রেমটাও কি আপনি?
চন্দ্রমুখী আসলে দেবদাসের চেয়েও আমার কাছে সবচেয়ে হতভাগিনী মনে হয় চন্দ্রমুখীকে, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে চন্দ্রমুখীর। চন্দ্রমুখী কিন্তু দেবদাসের শেষ পর্যন্ত জানতে পারলো না, এবং সে একটা মানুষ যখন মারা যায় শোকের আয়ুরও একটা সীমা আছে, পার্বতী এক সময় কিন্তু সেই শোকের আয়ু কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু চন্দ্রমুখীর কথা আপনি ভেবে দেখুন, দেবদাস তার কাছে একটা রহস্যময় চরিত্র হয়ে এসেছিল এবং দেবদাস তার কাছে একটা রহস্যময় চরিত্র থেকেই গেল, যে রহস্যের সমাধান চন্দ্রমুখী শেষ পর্যন্ত করতে পারলো না, এবং শেষ দিন পর্যন্ত সে হয়তো অপেক্ষা করেছিল দেববাবু হয়তো আবারও একদিন ফিরে আসবে তার কাছে।
এবং এটাও খুব ইন্টারেস্টিং যে একটা পুরুষকে সুখী করার জন্য দুইটা নারী তার জীবনের সর্বস্ব দিতে প্রস্তুত ছিল, হায় কি দুর্ভাগ্য দুটো নারী তাদের জীবনের সর্বস্ব দিতে পারলো না,
খুব ইঙ্গিত বহ
এত 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 বিশাল প্রেম নিয়ে চন্দ্রমুখী এবং হতভাগিনী চন্দ্রমুখী এবং হতভাগিনী পার্বতী এত বিশাল হৃদয় এবং প্রেম নিয়ে দেবদাসের সামনে ছিল এবং দেবদাসের গভীর ভালোবাসার তৃষ্ণা নিয়ে তাদের সামনে ছিল, কিন্তু সেই প্রেমের একটা ফোঁটা পান করা দেবদাসের পক্ষে সম্ভব হলো না। একটা ফোন নেই, হ্যালো কে বলছিলেন?
হ্যালো
হ্যালো,
নাকটা মিউট শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে, কে বলছিলেন?
আমি নামটা বলতে চাচ্ছি না।
কোন এক পার্বতী?
কোন এক পার্বতী? না না,
শোনা
খুব ভালো হয়েছে গতকালকে আর আজকে শোটা। সবসময় নিজেদেরকে জোকার হিসেবে পরিচিত না করে মাঝে মাঝে এরকম শো কর না, খুব ভালো হয়। দেবদাসী স্টোরি সবাই জানে, সবাই দেখছে মাধুরী আর ঐশ্বরিয়া পার্বতী আর চন্দ্রমুখী যে ডলারে ডলারে নাচছে, কিন্তু রিয়েল স্টোরিটা কিন্তু কেউ জানে না, আজকে আর কালকে শোন আসলে জানতো না। থ্যাংক ইউ
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
কিন্তু আমি আপনার কাছে অজানা আছেন, আপনার কাছে আমি জানতে চাই যে আপনাকে যদি অপশন দেওয়া হয় আপনি কোন চরিত্রটা নেবেন, পার্বতীর চরিত্র নাকি চন্দ্রমুখীর চরিত্র?
একটাও নেব না।
কেন নেবেন না?
আমি এত দুঃখ পেতে ভালোবাসি না।
এবং আপনার কি মনে হয় দেবদাসের পরিণতির জন্য কে দায়ী?
দেবদাস নিজেই
দায়ী। দেবদাসের মা না?
না, দেবদাস নিজে দায়ী।
পার্বতীর জিদ না, পার্বতীর অভিমান না?
ও মেরেই যাবে, মেরেই যাবে, আর পার্বতী সহ্য করেই যাবে।
আচ্ছা, চন্দ্রমুখী কি আরেকটু, আপনার কাছে কি মনে হয় চন্দ্রমুখী কি আরেকটু উদ্যোগী হয়ে দেবদাসকে বলতে পারতো না যে লোকলজ্জার কথা বাদ দাও আমি তোমার সাথে থাকবো, এটাও কি হতে পারতো না চন্দ্রমুখীর জন্য?
কি হতে পারতো আর না পারতো এটা চিন্তা করে কি আমাদের লাভ আছে?
তাহলে এটার জন্য দায়ী আমরা কাকে করব?
এটা যেভাবে আছে সেভাবেই ভালো আছে।
দেবদাস মারা গেল, এক ফোঁটা পানি পানি না পেয়ে মারা গেল।
এটা ভালো, মারা না যেত আজকে কি আমরা এখানে কথা বলতাম এটা নিয়ে?
ও আচ্ছা, তাহলে
মারা মানুষ কি শুনতো এই শোটা?
আচ্ছা, তাহলে মারা যাওয়াটাই সার্থকতা, এই তো
মারা যাওয়াটাই এই নোবেলের সার্থকতা।
এই নভেলের সার্থকতা, আর বাস্তব জীবনে সার্থকতা কোনটা? প্রেম করে মারা যাওয়া নাকি?
আমি চাই না দেবদাস মারা যাক বাস্তব জীবনে।
আচ্ছা ঠিক আছে, এখানে রবি এবং রাজীব দুজন আছে, কাকে মানে এখানে কে চুনিলাল কে দেবদাস, কি মনে হয়?
বেশি বিতর্কিত হয়ে যাবে না শো তাহলে?
আমি আমি প্রশ্নটার উত্তর দেই, এখানে দেবদাস অবশ্যই আপনি, আমি একদম বলে দিচ্ছি, আমার মধ্যে সেই রোমান্টিক গভীরতা একদমই নেই, আমি খুব
রাজনৈতিক মানুষ। আপনি অসম্ভব দেবদাস
না, আমি
আপনি পুরুষ চন্দ্রমুখী
না না না, আপনি দেবদাস, এবং সতেরো কথা হচ্ছে আপনার জীবনে পার্বতী এসেছে চন্দ্রমুখী এসেছে, যদিও কে এর মধ্যে পার্বতী এবং কে চন্দ্রমুখী, দেখা গেল দুজনেই পার্বতী হতে চাচ্ছে, কেউ চন্দ্রমুখী হতে চাচ্ছে না, দেখা গেল আপনার জীবনে পার্বতী চন্দ্রমুখী দুজনেই এসেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আবার চুনিলাল, আপনার মধ্যে সেই চুনিলালের এলিমেন্টটাই আছে,
আপনি চুনিলালের দরকার পড়ে নিজেই চুনিলাল।
হ্যাঁ না, সেটাই তো বললাম আর কি, যে আপনি একই সঙ্গে দেবদাস, আপনি একই সঙ্গে চুনিলাল, এবং আলট্রাসোনোগ্রাম করা যায়, সিটি স্ক্যান করা যায়, অনেক আধুনিক গেছে, তাছাড়া কিডনি ডিজিজ নিয়ে আলাদা ইনস্টিটিউট হয়েছে আমাদের দেশে, পিজি হাসপাতালের মধ্যে বড় একটা হাসপাতাল আছে, তো সময় এখনো আছে রবি ভাই।
হ্যাঁ রবি ভাই, কি টাকা পয়সা কম আছে নাকি? কি হসপিটালে যাবে কেন? সে দেশের বাইরে যাবে ট্রিটমেন্ট করতে।
হ্যাঁ ওই যে হ্যাঁ আপনি আপনি সিঙ্গাপুরে চলে যেতে পারেন, মাউন্ট এলিজাবেথ হসপিটালে। আমরা চাই না আপনার শেষ পরিণতি এরকম হোক যে
সিএনজির মধ্যে আমি মারা যাই,
সিএনজির মধ্যে। হ্যাঁ না সেটাই, সিএনজির মধ্যে আপনি রিক্সা কেবল সিঙ্গাই চাও, সিএনজি আলা বলে কোথায় যাও, চলো যেখানে খুশি সেখানে চলো,
কিছু সময় এরকম শো দরকার আছে, শোটা ট্র্যাক চেঞ্জ করে দেয়, আর আপনারা যে শুধু গোপাল ভাঁড় না এটা মানুষ বুঝতে পারে।
থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য,
রহস্যই
থেকে যাক প্রেম চাইনা কুত্তা সামলা, যেটা পড়ার জন্য
আপনি নাটকও লিখতেছেন একটা?
হ্যাঁ নাটকও লিখতেছি, বাংলা সাহিত্যের প্রথম জীবনমুখী নাটক হবে সেটা, এবং আমি নিজেই অভিনয় করব তাতে, একই সঙ্গে পরিচালক লেখক এবং অভিনেতা।
না আমি শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই, রাজীবের অসাধারণ একটা উপন্যাস আছে, সেটা এখনো প্রকাশিত হয় নাই, উপন্যাসটা হচ্ছে আমাদের শহরে বাঘ এসেছিল, এই উপন্যাসটা নিয়ে আমরা একটা শো সাজাবো, এটা আমরা শো সাজানোর কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি, এই উপন্যাস মানে এই উপন্যাসটার মধ্যে আমরা যেমন দেবদাসের মধ্যে একটা মানে একটা প্রেম এবং বিরহের ছোঁয়া পেলাম, আমাদের শহরে বাঘ এসেছিল এটার মধ্যে আমরা একটা হরর স্টোরির ছোঁয়া পাবো, এবং একটা অদ্ভুত মানে আমি জাহিদের সঙ্গে আজকে কথা বলছিলাম যে আমাদের সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে হবে, এবং দুর্দান্ত একটা শো হবে, আমাদের শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি, খুব শীঘ্রই আমরা এই শোর আয়োজন করবো, আমাদের শহরে বাঘ এসেছিল আরেকটা ক্লাসিক শো হবে সেটা, এবং দেবদাসের মতো সেটাও একটা ক্লাসিক উপন্যাস রাজীব, যেটা
না সেটা নিয়ে শো নাও হতে পারে, কারণ শেষ মুহূর্তে আমি নাও লিখতে মানে উপন্যাসটার কাজ কিছু
লেখা হয়ে গেছে
তবে আমরা কাগজের নৌকা নিয়ে অবশ্যই একটা শো করা দরকার, কারণ সেই কালের দেবদাস পার্বতীদের প্রেম কেমন ছিল এটা তো একটা সেই কালের কলকাতা সেই কালের গ্রামের পটভূমিতে আমরা জানলাম, এই কালের দেবদাস পার্বতীরা কিভাবে প্রেম করে, এই কালের দেবদাসের পরিণতি কি হয় সেটাও আমাদের জানতে হবে, এবং আমাদের একটা বিরতি নিতে হবে, ইনফ্যাক্ট
একেবারে শো লাস্ট শোর আগের সাথে একটা পোয়েম রিসাইটেশন হয়েছিল, কি যেন প্রাক্তম না কি যেন নাম জয়
গোস্বামী, হ্যাঁ কে 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 বেড়ে দেয় পাশের ফ্ল্যাটের ভাবি কি খোঁজ নেয় পানি কি আমাদের আসে,
এই রিকোয়েস্টটা পেন্ডিং রাখতে হচ্ছে আগামী শোর জন্য জমা করে রাখতে হচ্ছে, কারণ আমাদের অনুষ্ঠান একদম শেষ,
মাত্র 2 মিনিটের তো
আমাদের সময় আছে হচ্ছে 15 সেকেন্ড,
জীবনও রিকোয়েস্ট করি না,
ঠিক আছে 15 সেকেন্ড, এবং এটা
এই শোতে জীবনও ফোন দিই না, এত টাইম তো নাই,
দেবদাসরা
পার্বতীর দেবদাসরা পার্বতীর রিকোয়েস্ট রাখতে জানে না পারু। তুমি ভালো থেকো পারু,
তুমি ভালো থেকো পারু, সুখে থেকো।
এবং আমরা কি ওই গানটা কি বাজবে নাকি গানও বাজবে না?
গানও বাজবে না রাজীব, একদম শো শেষ। এবং সবাই দেবদাসের জন্য দোয়া করো এবং দেবদাসের পরিণতি যেন দেবদাসের মতো না হয়, এই প্রার্থনা দিয়ে শেষ করছি আজকের শো। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।